এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
আকাশ সাহেব হচ্ছে আমাদের মালিক।
হ্যালো, কি রে এত রাতে, কি ব্যাপার? তোর এত এক্সাইটিং একটা মুহূর্তে কল দিলি তুই। আচ্ছা যাই হোক, কি হয়েছে বল।
আরে আর বলিস না, অফিসে বসের যন্ত্রণায় আর পারি না, জীবন থেকে বিনোদনটাই হারিয়ে গেছে রে। তা কি করছিলি তুই, এক্সাইটিং মুহূর্তে ছিলি মানে?
তোকে তো আমি আগেই বলেছিলাম ভূত গল্প শুনতে, আমার কথা মানলে জীবন থেকে অ্যাটলিস্ট বিনোদনটা হারাতো না। আর দেরি করিস না, তাড়াতাড়ি স্বাধীন মিউজিক অ্যাপটা ইনস্টল কর আর শুনতে শুরু কর ভূত গল্প।
ভূত গল্প সোমবার রাত ঠিক 11টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
আমাদের জীবনে চলার পথে আমরা নানা রকম সব ইনসিডেন্টসের সম্মুখীন হয়ে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো খুব স্বাভাবিক নর্মাল সব ইনসিডেন্ট আমাদের মনে হয়ে থাকে, কিন্তু আপাত দৃষ্টিতে সেগুলো নর্মাল হলেও আসলে কি সবগুলো ঘটনাই এতটাই স্বাভাবিক? আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন আপনার আশপাশ দিয়ে যে মানুষরা আপনাকে পাস করে যায়, তারা কি সকলেই আমাদের এই পার্থিব জগতের রক্ত মাংসে গড়া মানুষ, নাকি কোনো অপার্থিব ছায়ার শুধুমাত্র প্রতিফলিত কায়া? উই ডোন্ট নো। আমি একজন ভাইয়ার কথা বলতে পারি, যার বরাত দিয়ে আমি এটা আপনাদেরকে জানাতে চাই, কিন্তু এই ঘটনাটি বা এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার আগে আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই 2024 সালে এসেও আনফর্চুনেটলি আমাদের আশেপাশে কিন্তু অত্যাধিক হারে কালো জাদুর ইনভলভমেন্টের ঘটনা আমরা খুঁজে পাচ্ছি, এবং ব্যাপারগুলো আসলেই খুব অ্যাওয়ার্নিং, কারণ এগুলো সমাজের জন্য খুবই ক্ষতি বয়ে নিয়ে আসে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি এমন ঘটনা শুনেছি এবং আমি যে ভাইয়ের কাছ থেকে এটা শুনেছি, তিনি বেশ কিছু রাকির একদম সংস্পর্শে থাকা একজন ব্যক্তি। তো আমি জানতে পেরেছি যে আমরা এমন অনেক ঘটনা শুনেছি যে জিনরা এসে মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, তারা মানুষের সাহায্যার্থে আসে বন্ধুত্ব স্থাপন করার মাধ্যমে। কিন্তু আর যে নেগেটিভ ফেনোমেনা, যারা আমরা যাদেরকে ডেমন বা খারাপ জিন এসব বলে থাকি, তারা তো মানুষকে ভয় দেখানো, মানুষের ক্ষতি সাধন করা, অনেক ক্ষেত্রে মানুষের জীবন নিয়ে মানুষকে মেরে ফেলার মতো ঘটনাও কিন্তু তারা ঘটায়। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি সেই ভাইয়ার কাছ থেকে জানতে পেরেছি তার একটা অপিনিয়ন, এবং এটা শুধুমাত্র তার অপিনিয়ন না, এটা বেশ প্রফেশনাল রাখি যারা রুকিয়া করে থাকে তাদেরই অপিনিয়ন, যে আপনার সাথে যদি কখনো কোনো অপার্থিব জগতের কোনো জিন এসে যদি আপনাকে বলে যে আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার সাহায্যার্থে আসতে চাই, আমার তোমার কোনো কাজ খুব পছন্দ হয়েছে, তো তিনি বলেছেন যে এই জিনটি যদি এরকম কোনো কথা বলে অবশ্যই সেটা মিথ্যা, আপনার কখনোই উচিত হবে না সেই জিনটার ওই বক্তব্যগুলো বিশ্বাস করা এবং বিশ্বাস করে তার সাথে সম্পর্ক বা বন্ধুত্ব স্থাপন করা, কারণ আমাদের ইসলামে জিনের সংস্পর্শে মানুষের যাওয়া নিষিদ্ধ এবং মানুষের সংস্পর্শে জিনদের আসাটাও তাদের পক্ষে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এবং তাদের বাসস্থানও কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। এরকম বেশ কিছু হাদিস, বিশেষ করে হাদিস কয়েকটি হাদিস আমি পড়েছি, এবং হাদিসের মোটামুটি রেফারেন্সগুলো বেশ যুক্তিযুক্ত ছিল, এবং এটা বলতে পারি যে সেগুলো জাল হাদিস ছিল না। তো হ্যাঁ, এটাই ছিল ব্যাপার যে আমাদের সুপার ন্যাচারাল ফেনোমেনাকে কোন অর্থেই বিশ্বাস করা উচিত না, এবং আপনারা ওই ধরনের ঘটনাগুলো পর্যালোচনা করলেই এর কিঞ্চিত সত্যতা বুঝতে পারবেন। কারণ এমন ঘটনা আমরা অনেক শুনেছি যে কোনো একজন ব্যক্তি হয়তো কোন একটা রাতের আধারে অথবা কোনো ঝড় বৃষ্টির রাতে কোন একটা প্রত্যন্ত অঞ্চলের একটি মসজিদে আশ্রয় লাভ করলো এবং সে সেখানে ঘুমিয়ে পড়ল। কোন এক মধ্যরাতের পরে বা শেষ রাতের দিকে তার ঘুম ভেঙে গেল কিছু শব্দে। তো ঘুম ভাঙার পরে সে লক্ষ্য করলো যে পুরো মসজিদ ভর্তি হয়ে আছে মানুষজন, অনেক লম্বা লম্বা সাদা জুব্বা পরা অথবা সামথিং লাইক দ্যাট, এবং তারা হচ্ছে নামাজ পড়ছে। তো তার মনে হচ্ছে যে ওকে এখন নামাজের সময় হয়তো হয়ে গেছে তাই সে নামাজ পড়ছে, কিন্তু আসলে কিন্তু না। সে যখন সিজদা দিয়ে জাস্ট উঠে বসে তখন প্রায়তপক্ষে এই ধরনের ঘটনাতে আমরা যেটা লক্ষ্য করি যে সে দেখে যে পুরো মসজিদ আবার অন্ধকার। আমি বোঝাতে চাচ্ছি যে কিছু মসজিদে আমরা শুনে থাকি যে জিনরা নামাজ পড়ে থাকে এবং মানুষ তারা যদি টের পায় যে কোনো মানুষ তাদেরকে দেখছে বা তাদের অস্তিত্ব তারা টের পেয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তারা আর সেখানে অবস্থান করে না, সেই মুহূর্তেই তারা সেখান থেকে অদৃশ্য বা ইনভিজিবল হয়ে যায়, মানুষের সংস্পর্শে কিন্তু তারা আসে না। কারণ যারা প্রে করে বা নামাজ পড়ে এই ধরনের জিনরা অবশ্যই পরহেজগার জিন, এটা তো আমরা খুব সহজভাবে বুঝতে পারি। সো পরহেজগার জিনরা মানুষের সংস্পর্শে তেমন একটা আসে না। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড যারা সংস্পর্শে আসতে চায় তারা হচ্ছে ইসলামের আইন বিরুদ্ধ কাজ করার জন্যই কিন্তু আসতে চায় এবং আইনটাকে অমান্য করেই কিন্তু এই ধরনের প্রপোজালস নিয়ে মানুষের সংস্পর্শে এসে থাকে। তো এই ছিল আজকের ইনফরমেশন। আজকে হঠাৎ করেই এটা আপনাদের সাথে আমার শেয়ার করতে খুব ইচ্ছে করলো, তাই আজকের শুরুতের মানে শোয়ের শুরুতেই কিন্তু আমি এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। সো আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের। প্রতি সোমবার রাত ঠিক 11টার মতো আজও কিন্তু শুরু হয়ে গেল ভূত গল্প। আজকে ভূত গল্পের 101তম পর্ব প্রচারিত হচ্ছে আর আপনি সেটা শুনছেন শুধুমাত্র স্বাধীন মিউজিকে। আর আজকেও দারুণ দারুণ কিছু ঘটনা রয়েছে, বিশেষ করে আছে তান্ত্রিক রিয়াজের একটি নতুন পর্ব, কিন্তু আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে আমি পাঠ করে শোনাতে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করছি অন্যান্য এই সিরিজের অন্যান্য গল্পগুলোর মতো এই গল্পটিও আপনাদের অসম্ভব ভালো লাগবে। এছাড়াও ছোটখাটো আরো কিছু ঘটনা থাকছে ইনশাআল্লাহ, যদি সময়ে আমরা কুলাতে পারি তাহলে আপনাদের সামনে সেই ছোট ঘটনাগুলো উপস্থাপন করবো এক এক করে। তো অনেক বেশি কথা বলে ফেললাম, চলে যাচ্ছি মেইন শোতে, গল্প পাঠের অংশে চলে যাচ্ছি। তার আগে বরাবরের মতো জানিয়ে দিতে চাই আমাদেরকে ইমেইল করার ঠিকানা। ইমেইল কেন করবেন? বিকজ আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক কোনো ঘটনা যেটা আপনি প্রচন্ড ভয় পেয়েছিলেন, অথবা আপনার পরিচিত কোনো মানুষের কাছ থেকে শোনা এমন ভৌতিক কোনো ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদেরকে পাঠানোর জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি ইউজ করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutgalpo@gmail.com। এছাড়াও আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অফিসিয়াল, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01730178995। এখানে আপনারা আপনাদের সেই ঘটনাটি কিন্তু ভয়েস ক্লিপ আকারেও আমাদেরকে পাঠাতে পারছেন। And at last and not the least, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটির ঠিকানাটাও বরাবর মতো দিয়ে দিই। আমাদের সেই ঠিকানাটি হচ্ছে www.facebook.com/bhutgalpo.sathin। সো অনেক বেশি কথা বলে ফেললাম, সরি ফর দ্যাট। চলুন আর বেশি অপেক্ষা আপনাদেরকে না করাই আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের মূল অংশে, আমাদের আজকের পর্বের ঘটনার অংশে। সো শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
আপনার সাহেব হচ্ছে আমাদের মালিক।
হ্যালো, কি রে এত রাতে, কি ব্যাপার? তোর এত এক্সাইটিং একটা মুহূর্তে কল দিলি তুই। আচ্ছা যাই হোক, কি হয়েছে বল।
আরে আর বলিস না, অফিসে বসের যন্ত্রণায় আর পারি না, জীবন থেকে বিনোদনটাই হারিয়ে গেছে রে। তা কি করছিলি তুই, এক্সাইটিং মুহূর্তে ছিলি মানে?
তোকে তো আমি আগেই বলেছিলাম ভূত গল্প শুনতে, আমার কথা মানলে জীবন থেকে অ্যাটলিস্ট বিনোদনটা হারাতো না। আর দেরি করিস না, তাড়াতাড়ি স্বাধীন মিউজিক অ্যাপটা ইনস্টল কর আর শুনতে শুরু কর ভূত গল্প।
ভূত গল্প সোমবার রাত ঠিক এগারোটায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
এক জিন যে আরেক জিনের ওপর কালো জাদু করতে পারে সেটা কি জানেন? আজ সেই ঘটনাই বলবো। আমি তখন মাত্র হাই স্কুল শেষ করেছি, নেদারল্যান্ডসের এইন্ডোভেন শহর মানে আমার শহরের লরেন্স লাইসেম স্কুল থেকে। বিশ্ববিদ্যালয় নির্ধারিত হবে আমার রেজাল্টের ওপর। ততদিনে আমি কাজ শুরু করেছি একটা স্টুডেন্ট হাউজিং এজেন্সিতে। আমার কাজ ওদের গোডাউনে স্টুডেন্টদের জন্য ইউটিলিটি কিট তৈরি করা। ঘন্টা প্রতি আমার বেতন। যেহেতু কোনো কাজ নেই তাই অনেক রাত পর্যন্ত কাজ করতাম, সাথে কলিগ দুইজন, একজন লিথুনিয়ান আর একজন পোলিশ মানে পোল্যান্ডের। ওরা বিকাল ছয়টায় কাজ শেষ করে চলে যেত, আমি কাজ করতাম রাত নয়টা দশটা পর্যন্ত। তো কাজ শুরুর দশ দিনের মাথায় গিয়ে ঘটলো এক বিপত্তি। আগাতা মানে পোল্যান্ডের মেয়েটা যাবার সময় টয়লেটের চাবিটা ভুলে নিয়ে যায়। ব্লিচে ভেজানো বেডশিটগুলো রাতে পরিষ্কার পানি দিয়ে না ভেজালে কাপড় নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ওগুলোর দায় আমারই নিতে হবে, দামও অনেক। আমি ওখান থেকে বের হলাম। আশেপাশে কোথায় গিয়ে কি করব, কার কাছে পানি চাইব, সেটা নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। তারপরেও আশপাশ থেকে একটু ঘুরে এলাম, বেশ রাত হবার কারণে কোথাও কিচ্ছু পেলাম না, কোনো প্রতিবেশীকেও জ্বালাতে চাইলাম না। কি আর করার, ফিরে এলাম হতাশ হয়ে। এসে দেখি টয়লেটের সামনে বালতিতে পানি রাখা। দেখে আমি আকাশ থেকে পড়লাম, সাথে ভয়ও পেলাম, খুব বেশি ভয়। বালতির কাছে গিয়ে আরো বেশি ভিড়মি খাওয়ার জোগাড়। দেখি টয়লেটের মূল দরজাটা খোলা। আমি কি করব সে সময় ভেবে পাচ্ছিলাম না। দৌড়ে সব লাইট জ্বালিয়ে দেই। আবার পুলিশকে কল দিতে পারছি না, কারণ আমি ওভারটাইমগুলো বৈধভাবে করতাম না। কিছু না ভেবেই সোজা চলে গেলাম কম্পিউটার ডেস্কে, ভিডিও ফুটেজ বের করলাম। যা দেখলাম তাতে করে আমি যদি দুর্বল চিত্তের মানুষ হতাম তাহলে নিশ্চিত হার্ট ফেল করেই মরে যেতাম। দেখলাম এমনি এমনি টয়লেটের দরজাটা খুলে গেল, একটা ছায়া মতো কিছু বালতি নিয়ে এসে ভেতরে গেল। অনেক লম্বা বয়স, ভেতর থেকে পানি এনে দরজার কাছে রেখে আবার ভেতরে ঢুকে পড়ল। তখন আমি জিন বা প্যারানর্মাল ব্যাপারগুলো নিয়ে সেইভাবে রিসার্চ করি না। যাই হোক, সেদিন আমি সাহস নিয়ে বালতির পানিতে ব্লিচ দেওয়া বেডশিটগুলো ভিজিয়ে দ্রুত সেখান থেকে বাসায় আসার চিন্তা করি। যখনই নামতে যাব তখনই মনে হলো আরেকটা ছায়া কোথা থেকে যেন সরে এলো এবং একটা কাপ পড়ে ভেঙে গেল। আমি ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। ওভাবেই সব ফেলে আমি দ্রুত বাসায় চলে আসি। এসেই গোসল করে ঘুমিয়ে পড়ি। ওসব নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার কারণেই হয়তো রাতে দুঃস্বপ্ন দেখেছিলাম। পরদিন আর সকাল সকাল কাজে যায়নি, গেলাম দুপুরের শিফটে। যাবার পরে দেখি আমাদের হেড অফিস থেকে একজন ইন্সপেকশনে এসেছেন। তারা নাকি গোডাউনের ভিডিও ফুটেজে আমার ভয় পাওয়া দৃশ্য এবং অশারীরিক কিছু নড়াচড়া টের পেয়েছেন আমি চলে যাবার পরেও। আমি আর সেই ব্যক্তি কফি শপে যাই, গিয়ে ওনাকে সব খুলে বলি কি কি হয়েছে। ওনারা সব ভিডিওতে দেখেছেন, তারপরেও আমার অভিজ্ঞতা জানার জন্যে আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে শুনেছেন। তাকে জিনের কথা বললাম, তিনি বললেন যে জিন সম্বন্ধে তিনি জানেন, ইসলাম ধর্মে বলা আছে তাদের কথা, কিন্তু তার অস্তিত্বের প্রমাণ এই প্রথম দেখলেন। আসলে তিনি ভিডিওতে দেখলেন আর আমি বাস্তবে। উনি আমাকে রাত দশটা পর্যন্ত কাজ করা থেকে বিরত থাকতে বললেন, কিন্তু বললাম কোনো সমস্যা নেই, আমি সামলে নেব। আমার বিশ্বাস আমার কোনো ক্ষতি ওরা করবে না, বরং যদি খুব সাধারণভাবেও দেখি সেবা তারা কিন্তু আমাকে সাহায্য করতে চেয়েছে বা করেছে। যাই হোক, আমার দুই কলিগ এসব দেখে শুনে একটু ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও যেহেতু ওরা একা কাজ করে না তাই সমস্যা নেই ওদের জন্য। তো সেদিন রাতেও একাই কাজ করছিলাম কানে হেডফোন লাগিয়ে। আমার কেন জানি মনে হচ্ছিল আমাকে ওরা আবার দেখা দেবে, হ্যাঁ, তাই হয়েছিল। সোজা আমার সামনে এসে বসেছিল ছায়ার রূপ নিয়ে দুইটা অবয়ব। প্রথমে একটু দেখে অবাক হয়ে গেলেও ওরা যখন আমাকে সালাম দেয়, আমি সালামের উত্তর দেই এবং আমাদের মধ্যে কথা শুরু হয়। ওরা প্রথমে আমাকে ওদের পরিচয় দেয়। ওরা দুই ভাই বোন, ভাই জামাল আর বোনের নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, অনেক আগের কথা। তো যেহেতু ছোট গল্প, তাই মূল ঘটনা বলে শেষ করি। ওরা আমাকে যা বলেছিল তার সারমর্ম হলো, জামালকে ওদেরই আপন ভাই, যার নামও আমার মনে নেই, সে কালো জাদু করে ছায়ার মতো রূপে আটকে রেখেছে এবং ওরার ক্ষমতা নষ্ট করে দিয়েছে। কারণ জামাল একটা মেয়ে মানুষকে পছন্দ করে ও বিয়ে করতে চায়, যা কিনা অসম্ভব এবং সৃষ্টি ও সৃষ্টিকর্তার নিয়মের বাইরে। জিন ও মানুষের মধ্যে সঙ্গম হলে প্রজনন ক্ষেত্রে প্রচুর সমস্যার কারণে এটি নিষিদ্ধ। এমন হবার কারণে অনেক মানুষ ও জিনের প্রাণ যাবার দরুন জিনের সমাজেও এটি নিষিদ্ধ। তাছাড়া এটি নিষিদ্ধ বহু কাল ধরে। তো জামাল হয়তো খুব বেশি পাগল হয়েছিল ওই মেয়েকে দেখে, তাই সে তার পরিবারকে জানালে তারা আপত্তি তোলে। ও যখন বলে ওকে প্রয়োজনে তুলে নিয়ে আসবে, ওর ভাই সেটা পছন্দ করে না। ফলাফল ওকে কালো জাদুর মাধ্যমে ছায়াতে আবদ্ধ করে দেওয়া এবং ওরার ক্ষমতা নিয়ে নেওয়া। তো আমি ওদেরকে জিজ্ঞেস করি, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারবো বলে মনে হয়? জামাল তখন বলে, আমি নাকি ওদেরকে সাহায্য করতে পারবো, সেটা জেনে আমি খুশি হই। এরপর ওকে জিজ্ঞেস করি, এত জায়গা থাকতে এখানে কেন তুমি? ও বলে, ওর ভাই নাকি এখানে ফেলে দিয়ে গেছে ওকে। আর বোনের এমন ক্ষমতা এখনো হয়নি যে ভাইকে সাহায্য করবে বা নিয়ে যাবে। তাছাড়া জাদুটা নাকি কোন এক মানুষের সাহায্য নিয়ে করা হয়েছে, তাই মানুষকে দিয়ে জাদু কাটানো দরকার। এসব অদ্ভুত কথা শুনে আমি মনে মনে বলি, এ আবার কি সব নিয়ম কানুন রে বাবা। ওর জাদু কাটানোর জন্য যা কিছু লাগবে তা ওর বোন এরই মধ্যে জোগাড় করে রেখেছে, কিন্তু একজন মানুষ বিশেষ করে মুসলমানের অভাবে কিছুই করা যাচ্ছিল না। ওর বোন আমার সামনে একটা গাছের বাকল আর কিছু কাঠের গুঁড়ো রাখলো আর একটা কোরআন রাখলো। জামালের বোন আমার উপর নজরদারি করেছিল আমি কোরআন পড়তে পারি কিনা। আমি প্রতি শুক্রবার ভোরে ও রাতে বাড়িতে কোরআন পড়ে থাকি, সেটাই হয়তো দেখেছিল। ওটা দেখেই ও ওর ভাইকে অনেক খুশি হয়ে জানায় যে ছেলেটা এখানে কাজ করতে আসে সে মুসলমান আর কোরআন পড়তে পারে। আসলে জামাল ওই গোডাউনে আটকা পড়েছিল আর কালো জাদুর ফলে এমন হয়েছিল যে ও দিনের বেলা সূর্যের আলোয় যেতে পারত না, তাতে নাকি ওর সারা শরীর পুড়ে যেত। তখন ভাবি, আগুনের তৈরি হয়েও এরা আগুনে পড়ে? আমরা যেমন মাটির তৈরি হয়ে মাটিতে ব্যথা পাই। যাই হোক, আমি মূল ঘটনা থেকে বারবার সরে আসছি, দুঃখিত, আসল ঘটনায় আবার ফেরত যাই। তো আমাকে যা করতে হবে সেটা খুবই সিম্পল। কোরআন থেকে সুরা জিন, সুরা ফুরকান, ফালাক ও নাস এবং সর্বশেষ জিনদের উপর থেকে জাদু কাটানোর জন্য সুরা আহজাব পাঁচবার করে তেলাওয়াত করতে হবে। আর কথা মতো আমি উজু করে এসে কোরআন নিয়ে তেলাওয়াত করা শুরু করলাম আর কাঠের গুঁড়াগুলো বাকলের ওপর রেখে পুদিয়ে ওর অবয়ব বরাবর ছড়িয়ে দিতে লাগলাম। যেসব কিছু সারা জীবন আমি হলিউড সিনেমায় দেখেছি তা আজ আমার চোখের সামনে হচ্ছে এবং আমার দ্বারা একটা ছায়া ধীরে ধীরে নগ্ন মানব আকৃতিতে রূপ নিতে লাগলো। আমি শুধু অবাক হয়ে দেখতে লাগলাম, কোরআন তেলাওয়াত আর কাঠের গুঁড়ো ফু দিয়ে ছড়িয়ে দিতে লাগলাম। সবচাইতে অবাক করা ব্যাপার হলো, কাঠের গুঁড়ো শেষ হচ্ছে না, প্রথমেও যা ছিল তাই রয়ে যাচ্ছে, অথচ আমি দেখছি তা আমার ফু সেগুলো জামালের অবয়ব বরাবর উড়ে যাচ্ছে। একটা সময় পরে দেখলাম আমার সামনে সম্পূর্ণ একজন মানুষ বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, এটাই কি তোমার আসল রূপ? ও বলে, না, আমার আসল রূপ আমি তোমাকে দেখাতে পারবো না। এরই মধ্যে ও ওর জামা পরে নেয়। জামাল আর ওর বোন আমাকে ধন্যবাদ জানায়। ওরা আমাকে জিজ্ঞেস করে, চাকরি ক্ষেত্রে বসে এসব করার জন্য কি আমার চাকরি চলে যাবে বলে মনে হয়? আমি ওদেরকে বলি, যাবে না হয়তো। ওরা আমাকে আরেকটা অনুরোধ করে এই ফুটেজটা ডিলিট করে দেওয়ার জন্য। আমি ওদেরকে বলি, উজু করে আসার সময় আমি সেটা বন্ধ করে এসেছি, সুতরাং এখানে যা হয়েছে আমরা কজন বাদে আর কেউ দেখেনি। এরপর ওরা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। যাবার আগে আমাকে সালাম করে যায় এবং বলে যে সারা জীবন সবসময় জামাল আর ওর বোন পাশে থাকবে। পরদিন আমাকে হেড অফিসে ডাকা হয়। ক্যামেরা ক্লোজ করার কারণে ও এক্সট্রা টেরেস্ট্রিয়াল কিছু একটার সাথে সম্পর্ক থাকার দায় আনা হয় আমার ওপর। পুলিশ পর্যন্ত না গেলেও আমার চাকরি চলে যায়, ই ভাবছেন। চাকরি গেছে, জরিমানা দিতে হয়েছে, এর জন্য আমার মন খারাপ? না, আমি মহা খুশি। আমি কালো জাদুতে ভোগা সৃষ্টিকর্তার একজন সৃষ্টিকে সুস্থ করতে সাহায্য করেছি। সে আবার নিজের রাজ্যে ফিরে গেছে। জানি না তার পেছনে ডানা ছিল কিনা, ডানা থাকলে সে আবার বাতাসে তার ডানা মেলতে পেরেছে। এর চাইতে সুখের আর কি বা হতে পারে? মাস প্রায় শেষের দিকে, নতুন চাকরি তখনও পাইনি, টাকা নেই বললেই চলে। ফুফাতো ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে চলছি। ফোনে হঠাৎ নোটিফিকেশন, আমার অ্যাকাউন্টে নাকি টাকা এসেছে। ভাবলাম ভাই হয়তো আবার লোন দিয়েছে, কিন্তু না, অ্যাকাউন্টে 10,000 ইউরো এসেছে। আমার চোখ কপালে। স্ক্যাম জাতীয় কিছু কিনা সেটা জানতে আমি যেই কিনা ব্যাংকের সার্ভিস সেন্টারে কল দিতে যাব, তখন প্রদানকারীর নামের দিকে চোখ গেল। নামটা ছিল জামাল ইয়াসিন ইত্তাবেন। এই ছিল ফেরদৌস সাগর ভাইয়ের লেখা একটা ছোট্ট ঘটনা। আশা করি সবার ঘটনাটি ভালো লেগেছে, এবং এও আশা রাখছি ইন ফিউচারে ভূতকল্পে সাগর ভাইয়ের লেখা আরো দারুণ সব ঘটনা নিয়ে হাজির হতে পারবো আপনাদের সামনে। তো আর দেরি না করি চলুন চলে যাচ্ছি আজকে আমাদের পরের ঘটনায়। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন ভূতকল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। হ্যালো, কিরে এত রাতে কি ব্যাপার? তোর এত এক্সাইটিং একটা মুহূর্তে কল দিলি তুই। আচ্ছা যাই হোক, কি হয়েছে বল।
আরে আর বলিস না, অফিসে বসের যন্ত্রণায় আর পারি না, জীবন থেকে বিনোদনটাই হারিয়ে গেছে রে। তা কি করছিলি তুই, এক্সাইটিং মুহূর্তে ছিলি মানে?
তোকে তো আমি আগেই বলেছিলাম ভূত গল্প শুনতে, আমার কথা মানলে জীবন থেকে অ্যাটলিস্ট বিনোদনটা হারাতো না। আর দেরি করিস না, তাড়াতাড়ি স্বাধীন মিউজিক অ্যাপটা ইনস্টল কর আর শুনতে শুরু কর ভূত গল্প।
ভূত গল্প সোমবার রাত ঠিক 11টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
এখন আপনারা যে ঘটনাটি শুনতে যাচ্ছেন সেটা অ্যাম্বুলেন্স রহস্য সিরিজের তৃতীয় পর্ব, নাম শয়তান। আশা করি এই ঘটনাটি সবারই ভালো লাগবে। যারা এখনো এই সিরিজের আগের দুইটা ঘটনা যথাক্রমে অ্যাম্বুলেন্স রহস্য ও তান্ত্রিক ক্রিয়াজ শোনেননি, এখনই সেই দুটো ঘটনা শুনে ফেলুন। তো শুরু করা যাক মূল ঘটনা। আমির সাহেব রাগে কষ্টে তার বন্ধুকে বললেন, আমার স্ত্রীকে সন্দেহ হচ্ছে এখন। কেন আমির, হয়েছে কি? আর বলিস না, এই দারোয়ানের চাকরিটা নিয়ে বিপদে পড়েছি। 7 দিন রাতে আবার 7 দিন দিনে ডিউটি করতে হচ্ছে। যে 7 দিন রাতে ডিউটি করি সেই 7 দিন আমার স্ত্রী পরকিয়া করে। এইটা তো খুব বাজে কথা, কিন্তু তুই বুঝলি কিভাবে? আমার পাড়ার অনেক মহিলা আমাকে কল করে বলেছে আমার স্ত্রী নাকি রাতে বের হয়ে যায়। কোথায় যায় বা কি করে সেটি তারা জানে না। মাঝে মাঝে নাকি অপরিচিত লোকদেরও দেখা দেয়। তারা ঘরের আশপাশে নাকি ঘুরঘুর করে। তুই তো আমার বউয়ের স্বভাব জানিস, ওটা একটা দজ্জাল বিয়ে করেছি আমি। বাড়ির মানুষ তো বাদ, আমিও যদি এই ব্যাপারে জিজ্ঞেস করি তবে আমাকেও বটি নিয়ে দৌড়াবে। তা এখন উপায় কি ভেবেছিস? হাতে নাতে ধরব, এত বছরে ওই দজ্জাল একটা সন্তানও দেয়নি আমাকে, এই মহিলা লেখের লাভ কি? হয়তো তালাক দিব আর নয়তো খুন করব। পাগল হয়েছিস? খুন করলে তোর কি হবে ভেবেছিস? সেই জন্যই তো করছি না কিছু, নয়তো অনেক আগেই ছুরি মারতাম। আমির আর রাব্বি মদের বোতল হাতে নিয়ে নদীর কিনারায় এসব বলে যাচ্ছে। আজকেও আমিরের নাইট ডিউটি, কিন্তু ছুটি নিয়ে নদীর কিনারায় চলে আসে। তার স্ত্রীকেও জানায়নি কিছু, যাতে বাসায় গিয়ে হাতে নাতে ধরতে পারে। রাব্বিও আমিরের সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত। আর যাই হোক, ঘরোয়া অশান্তি কতটা আঘাতপ্রাপ্ত তা সবারই জানা। কথাবার্তা শেষ করে আমির বলে, চল তাহলে। কিভাবে কি করতে হবে তা তো জানিস, পাড়ায় কার পা পড়ে শুধু তা খেয়াল রাখা লাগবে, এরপর বাকি কাণ্ড। আমির তার বন্ধু রাব্বিকে নিয়ে রওনা করে বাড়ির উদ্দেশ্যে। আমিরদের বাড়ি সম্বন্ধে আপনাদের জানা উচিত। আমিরের বাড়ির নাম হায়দার বাড়ি। বাড়ির উত্তর পাশে খাল থাকায় সেই পাশটায় কেউ যায় না। বলতে গেলে উত্তর দিকটা বাগানের মতো জঞ্জাল। উত্তর পাশ ছাড়া পুরো বাড়ির ইটের দেয়াল দিয়ে ঘেরাও করা। বাড়ির পূর্বে গেট, যে প্রবেশ করবে তাকে গেট পার হয়েই প্রবেশ করতে হবে। আমির আর রাব্বি আধা ঘন্টা পার করে আসে বাড়িতে। বাড়ির সামনে দাঁড়িয়ে আবির বলে, গেটের আশেপাশেই লুকাই, কেউ আসলেই নজরদারি লাগাবো। আমিরের কথা শুনে রাব্বি বলল, তুই বোকা নাকি? পরকীয়া করা লোকরা কি গেটে প্রবেশ করবে? আমার মনে হচ্ছে বাড়ির পেছনে যে খাল আছে ওটা পার করেই ওরা আসে। তোর ঘরটাও বাড়ির উত্তর দিকে, বাগানটাও ওখানে, সুবিধা ওখান দিয়েই। রাব্বির কথা শুনে আমির সহমত পোষণ করে। দুজনেই যায় বাড়ির উত্তরে। বাগান হওয়ায় বিভিন্ন গাছপালা দিয়ে ভরাট সেটি। গ্রাম অঞ্চলের এমন স্থান সম্বন্ধে সবার কম বেশি ধারণা রয়েছে। বাগানের ঠিক মাঝে আমির আর রাব্বি বসে অপেক্ষা করতে থাকে। কাউকে খাল পেরিয়ে আসতে দেখলেই হাতে নাতে ধরবে। রাত 12:41, প্রায় একটার কাছাকাছি। রাব্বির চোখ দুটি বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে। সেই 6 ঘন্টা ধরে বসে আছে এখানে, না আছে কারো সারা শব্দ আর না কেউ এসেছে। রাত যখন 1টা বাজে ঠিক তখনই আমিরের ঘরের দরজার আওয়াজ শোনা যায়। আমির আওয়াজ শুনে রাব্বিকে ঝাঁকি মেরে বলে, দোস্ত, বউ বের হচ্ছে। আমিরের ধাক্কা খেয়ে রাব্বির ঘুম উড়ে যায়। দুজনেই চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়। আকাশে চাঁদের আলো জমে আছে আজ। চারপাশের দৃশ্য দেখা তেমন কঠিন হচ্ছে না। আমিরের বউ দরজা খুলে সোজা বাগানের দিকে এগিয়ে আসতে লাগলো। আমির আর রাব্বি খেয়াল করে দেখে আমিরের বউ তাদের দিকেই আসছে। রাব্বি আর আমির ভয়ে ঝোপের ভেতরে আরেকটু চেপে বসে। আমিরের বউ হেঁটে হেঁটে ওদের পাশ কাটিয়ে খালের দিকে চলতে লাগলো। ঝোপের কারণে হয়তো দেখেনি ওদেরকে। আমির আর রাব্বি আমিরের বউয়ের দিকে চেয়ে থাকে। খালের দিকে কেন গেল? পুরো খাল তো ভর্তি পানিতে। আমিরের বউ হাঁটতে হাঁটতে একেবারে খালের কিনারায় এসে দাঁড়ায়। দূরত্ব বেড়ে যাওয়ায় আমির আর রাব্বি বেরিয়ে আসে। চাঁদের আলো থাকলেও বেশি দূরে তেমন খেয়াল করা অসম্ভব। ঝোপ থেকে বেরিয়ে তারাও কিছুটা কাছে আসে। তখনই আমিরের বউ হুট করে পেছনে তাকায়। আমিরের বউ আচমকা পেছনে তাকাতেই আমির আর রাব্বি মূর্তির মতো ঝোপের পাশে দাঁড়িয়ে গেল। আমির মনে মনে ভাবছে, আজ আর রক্ষা নেই। কিন্তু কিছুক্ষণ তাকানোর পর আমিরের বউ আবার খালের দিকে মুখ ফিরিয়ে নেয়। আমিরের মনে পানি এলো, তার মানে স্ত্রী তাদের দেখেনি। আমির আর রাব্বি তখনও নড়ছে না, মূর্তির মতো দাঁড়িয়ে শুধু দেখেই যাচ্ছে। তখনই ঘটে কিছু অস্বাভাবিক ঘটনা। আমিরের বউ ধীরে ধীরে খালের দিকে নামতে শুরু করে। আমির রাব্বি অবাক হয়ে আরেকটু সামনে এগিয়ে আসতে থাকে, খালের পারে সে কি করছে সেটা দেখার জন্য। এদিকে আমিরের বউ খালের ওপর দিয়ে হাঁটা শুরু করে দেয়। এমন অলৌকিক দৃশ্য দেখে আমির আর রাব্বির দুজনেরই যেন চোখ কপালে। এত বড় একটা খাল, তার উপর পুরো খালে পানি ভর্তি। আমিরের বউ কিভাবে পানির ওপর দিয়ে হেঁটে যায়? তাকানোর মাঝে রাব্বি বলে, মাল বেশি খাওয়ার ফলে মনে হয় আমি ভুল ভাল দেখছি। তুইও কি ঠিক সেটাই দেখছিস যেটা আমি দেখছি? রাব্বির কথা শুনে আমির বলে, ভুল না, আমার বউ পানির উপর দিয়ে হেঁটে ওপারে চলে যাচ্ছে, আমিও ঠিক এটাই দেখছি। দুজনের কথাই সেম, তার মানে সত্যি তারা ভুল দেখছে না। আমির আর রাব্বি এইবার হেঁটে হেঁটে খালের কিনারায় আসে। ততক্ষণে আমিরের স্ত্রী ওপারে চলে গেছে। খালের কিনারায় এসে আমির বলে, ও ওপারে যাবি নাকি? আমিরের কথা শুনে রাব্বি বলে, সাঁতার কেটে? দুজনের এমন কথোপকথনের মধ্যেই আমিরের বউ ওদের পেছন থেকে ডেকে বলে, এই তোদের এখানে কি কাজ? আচমকা এমন ভয়ানক শব্দ শুনে দুজনেই জোরে এক চিৎকার মেরে পেছনে তাকায়। প্রথমত আমিরের বউয়ের স্বরকে আমির এমনিতেই ভয় পায়, এই জন্য নাম দিয়েছে দজ্জাল। তার উপর এমন পরিস্থিতিতে ওর স্বর গায়ের লোমের সাথে মাথার চুলও দাঁড়িয়ে যায় ওদের। ওদের চিৎকার শুনে আমিরের বউ হাসতে শুরু করে। আমিরের বউয়ের হাসি দেখে আমির আর রাব্বি আরো জোরে চিৎকার শুরু করে। এ যেন কোনো পিশাচ হাসছে। আমির চিৎকারের মাঝে আমিরের বউয়ের দিকে তাকায়। এরপর আমির শিওর হয় এটি তার বউ নয়। মহিলার চোখ দুটি পুরো লাল হয়ে আছে আর দাঁতগুলো কুচকুচে কালো। এদিকে তাদের চিৎকার শুনে বাড়ির লোক লাইট নিয়ে বেরিয়ে আসে। বাগানের দিকে সবাইকে ছুটে আসতে দেখে আমির আর রাব্বি আরো জোরে চিৎকার শুরু করে। তখনই শুরু হয় বাতাস। চারপাশে এত জোরে বাতাস বইতে লাগলো যেন পুরো বাগানের গাছ বাঁকা হয়ে মাটিতে শুয়ে যাবে। আচমকা এমন ঝড় দেখে বাড়ির লোক আরো দ্রুত সেদিকে আসতে শুরু করে। সবার জানা হয়ে যায় অস্বাভাবিক কিছু একটা হচ্ছে এখানে। তবে প্রচন্ড বাতাসের কারণে বাঁশঝাড়ের বাঁশগুলো হেলে পড়ে, এতে বাড়ির লোকরা সেখানে উপস্থিত হতে পারে না। আমির আর রাব্বি তো ভয়ে গলা ফাটিয়ে চিৎকার শুরু করে। আমিরের স্ত্রীও পৈশাচিক স্বরে হাসতে শুরু করে। অবশেষে আমির ভয়ে জ্ঞান হারায়। ২৪ মিনিট পর,
হ্যালো আবির স্যার, আমাদের বাড়িতে অপ্রাকৃতিক ঘটনা ঘটেছে, আপনি দ্রুত আসতে পারবেন?
এত রাতে হয়েছে কি?
আপনি আপনি আসেন স্যার, দুজন অলরেডি মৃত্যুমুখী, চোখ মুখ আর কান থেকে রক্ত যাচ্ছে।
ঠিকানা বলুন।
আমাকে চিনেননি স্যার, পটমির এলাকার হায়দার বাড়ি, আমি সোহান।
ও আচ্ছা, চিনেছি, আমি রাহুল আর রোহানকে নিয়ে রওনা দিচ্ছি, অপেক্ষা করুন।
আচ্ছা স্যার।
আবির কলটা কেটে রাহুল আর রোহানকে কল দেয়। অনেকদিন পর হাতে একটা কেস এসেছে। যখন রিয়াজ ছিল তখন অনেক বেশি রুকাইয়ার কাজ আসত। রিয়াজের শেষ রুকাইয়ার পর আর তেমন কাজ আসেনি। অনেকে কল দেয় কিন্তু রিয়াজকে দেখতে না পেয়ে আবার কাজ তুলে নেয়। সবার বিশ্বাস ছিল রিয়াজের ওপর, এখন খুব কম কাজ হাতে আসে, পেজের রিচটাও অনেক কমে গেছে। যখন রিয়াজের একটা রুকাইয়ার ভিডিও আপলোড হতো তখনই মানুষ হুড়মুড় খেয়ে সেই ভিডিও প্লে করত। বাস্তবিক রুকাইয়ার এমন দৃশ্য কজনই বা দেখে? আবির এসব ভাবতে ভাবতে বিছানা ছেড়ে ওঠে। টেবিলের উপরে থাকা তসবিটা হাতে নিয়ে আবির ভাবতে থাকে কিভাবে কি করবে। ঘুমন্ত চোখে আবির কোনোভাবে পাঞ্জাবিটা গায়ে দেয়। এরপর রুম থেকে বেরিয়ে অপেক্ষা করতে থাকে রাহুল আর রোহানের জন্য। কিছু সময় পর একটা কার এসে দাঁড়ায় আবিরের বাসার সামনে। আবির সোজা গিয়ে সেই গাড়িতে চড়ে বসে। ভিতরে ড্রাইভ করছে রোহান আর রাতুল একটা বই পড়ায় ব্যস্ত। আবির পিছনে বসে বলে, হায়দার বাড়ির দিকে চল, ওখানে রুকাইয়া হবে। আবিরের কথায় রোহান সেদিকটায় গাড়ি চালাতে শুরু করে। রাহুল বইটা পাশে রেখে আবিরের উদ্দেশ্যে বলে, রিয়াজ যাওয়ার পর তো ভিডিও রেকর্ডার এডিট আমি করছি, রোহান তোর সাথে কাজে হাত দিচ্ছে, সবটাই ঠিকঠাক চলছে, কিন্তু রিয়াজকে ছাড়া আমাদের এই টিমটা অসম্পূর্ণ। রাহুলের কথা শুনে আবির বলে, কি বা করার আছে বল, চাইলেই তো আর
তাকে ফেরাতে পারছি না। আবিরের কথায় রাহুল কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, এই বইটা পড়, এটা রিয়াজ আমাকে দিয়েছিল। শেষ রুকায়ার আগে যে রুকায়াটা করেছিলাম তখন এটা আমার কাছে থেকে যায়, কিন্তু আমি এটির কিছুই বুঝতে পারছি না। আবির বইটা হাতে নিতেই আবিরের তসবিটা আচমকা জ্বলে ওঠে। আবির নিজেও অবাক হয়ে তসবির দিকে তাকায়, এমনটা এর আগে কখনো হয়নি। তসবিটা জ্বলে আবার হুট করেই নিভে গেল। আবির কিছুটা আঁচ করতে পেরে রাহুলকে বলে, বইটা আবার তোর হাতে নে তো। আবিরের কথা মতো রাহুল বইটা আবার নিজের হাতে নেয়। রাহুলের হাতে দিয়ে আবির আবার বলে, বইটা আমার হাতে দে এবার। রাহুল যখন আবার আবিরের হাতে বইটা দেয়, সাথে সাথে তসবিটা জ্বলে আবার নিভে যায়। আবির আর যাই হোক, অন্তত এইটুকু বুঝতে পারে যে বই আর তসবিটার সাথে কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। আবির রোহানকে বলে, রিয়াজ নিশ্চয়ই এই বইয়ে কিছু রেখে গেছে যেটি তসবিটার সাথে কানেকশন রয়েছে। আমি বইটা আমার কাছে রেখে দিচ্ছি, মূল কাহিনীটা বের করে দেখি, বলে আবির বইটা নিজের ব্যাগে রেখে দেয়। বইয়ে কিছু আমল রয়েছে, আর আছে কিছু আয়াত। আমল এবং আয়াত আরবি ভাষায় হলেও কিসের আমল বা কিসের আয়াত সেটি অন্য ভাষায় লেখা। এই রুকায়ার কাজটা অনেক কঠিন, এখানে সঠিক স্থানে সঠিক বাক্যের ব্যবহার না হলে বিপদ নিশ্চিত। কারণ প্রতিটা আয়াত জিনদের জাগিয়ে তোলে, জিনদের মধ্যেও থাকে বিভিন্ন ভাগ। ভুল স্থানে ভুল জিনকে উপস্থিত করলে সেই জিন আয়াত পাঠ করা ব্যক্তিটাকেই আক্রমণ করে বসে। বইটা ব্যাগে রেখে তারা তিনজন উদ্দেশ্যে যেতে থাকে, প্রায় অনেকটা পথ পেরিয়ে আসছে। 48 মিনিট পর হায়দার বাড়ির সামনে রোহান গাড়ি থামাতেই দেখে পুরো বাড়ির সামনে মানুষজন দাঁড়িয়ে আছে, যেন সবাই ওদের জন্যই অপেক্ষা করছিল। রোহান গাড়ি থামিয়ে গাড়ির পেছন থেকে বক্স বের করতে থাকে। রাহুল ক্যামেরা নিয়ে নামে গাড়ি থেকে। আবির তসবিটা হাতে নিয়ে গাড়ি থেকে পা নামাতেই হুট করে যেন একটা ভূমিকম্প বয়ে যায়, পুরো বাড়িটাই কাঁপিয়ে দেয় সেটা। 1 সেকেন্ডের ভূমিকম্পটাও সবার ভিতর একটি ভয় সৃষ্টি করে। আবির গাড়ি থেকে নামতেই একটা ছেলে এসে বলে, আসসালামু আলাইকুম স্যার, আমি সোহান, আপনাকে কল করেছিলাম। আবির সোহানের সালামের জবাব দেওয়ার পর বলে, রোগী কোথায়? আবিরের কথায় সোহান আবিরকে বাড়ির ভেতর নিয়ে যেতে থাকে, আর তাদের চারপাশে ঘিরে আছে এলাকার মানুষ, সবাই দেখতে চায় কিভাবে ভূত তাড়ায় সেটা। রোহান বক্সটা কাঁধে নিয়ে এগিয়ে আসে, রাহুলও ক্যামেরা আর স্ট্যান্ড হাতে হাঁটে। বাড়ির গেটে আবির পা দিতেই আচমকা কারেন্ট চলে যায়, পুরো বাড়ি হয়ে যায় অন্ধকার। একে তো গভীর রাত, তার উপর কারেন্ট চলে গেছে। চাঁদের আলো থাকলেও বাড়ির লোকজন সবার হাতে থাকা টর্চ লাইট জ্বালিয়ে দেয়। আবির সেই আলোর দ্বারা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সোহান একটু আগে আগে হেঁটে আবিরকে আমিরের বাসার দিকে নিয়ে যায়। বাড়ির উত্তর পাশে আমিরের বাসা, সেই বাসার উঠোনে আমির আর রাব্বি শুয়ে আছে। আবির সামনে এসে সোহানকে বলে, আমাকে সব খুলে বলো। আবিরের কথায় সোহান বলতে শুরু করল, স্যার, আচমকা আমির চাচার চিৎকার শুনে আমরা সবাই বের হই, আর দেখলাম যে বাড়ির উত্তর পাশ থেকে চিৎকারটা আসে। ততক্ষণে পুরো বাড়ির লোক বেরিয়ে আসলো। আমরা যে যেমনে পারছি টর্চ লাইট নিয়ে বাগানের দিকে ছুটে গেছি। তখনই স্যার বাঁশঝাড়গুলো ভেঙে আমাদের গায়ে পড়তে শুরু করে। এই যে দেখেন স্যার, আমার হাতের চামড়া ছিঁড়ে গেছে। তখন বাতাসের গতিও ছিল প্রবল। কোনোভাবে আমরা বাঁশঝাড় সরিয়ে খালের পাশে যাই, আর দেখি আমির চাচা রাব্বি চাচা মাটিতে পড়ে আছে। দেখুন কিভাবে নাক মুখ দিয়ে রক্ত যাচ্ছে। আমরা সবাই ধরাধরি করে ওনাদের এখানে নিয়ে আসি। সোহানের মুখে পুরো কথা শুনে আবির বলে, এদের দুজন বাদে আর কাউকে দেখনি? আবিরের কথার জবাবে সোহান বলে, না স্যার, তবে আমরা বুঝতে পারছি যে এদের ভূতে ধরছে। এদিকে আমির চাচার বউকেও পাওয়া যাচ্ছে না, কে জানে প্রতিদিনের মতো আজকে হয়তো ব্যাটা ধরতে গেছে। সোহানের কথা শুনে আবির ভ্রু কুচকে তাকায়।
সোহান মূলত কি বুঝিয়েছে তা আবিরের বুঝতে অসুবিধা হয়নি। আবির রোহানকে বলে, সরিষার বোতলটা দে। রোহান বক্স থেকে সরিষার বোতল বের করে আবিরের হাতে দেয়। আবির বোতলটা নিয়ে ধীর স্বরে উচ্চারণ করে একটি আয়াত। আয়াত উচ্চারণ শেষে আবির বোতলের মুখ খোলে, এরপর বোতলের ভেতর একটা ফু দিয়ে আবার সেইম আয়াত উচ্চারণ শুরু করে। এইভাবে তিনবার আয়াত পাঠ করে তিনবার ফু দেয় বোতলে। তারপর বোতল থেকে একটু তেল নিয়ে আমির আর রাব্বির নাকে কানে আর চোখে লাগিয়ে দেয়। তেল লাগাবার দুই মিনিট পর আমির আর রাব্বি সজাগ হয়। আমির চোখ খুলেই জোরে এক চিৎকার দিয়ে বলে, ভূত ভূত। আমিরের কথা শুনে আবির বলে, শান্ত হন, এখানে কোনো ভূত নেই, আমাকে বলুন কি হয়েছে আপনাদের সাথে, ওখানে জ্ঞান হারিয়েছেন কেন, কি দেখেছেন। আবিরের কথা শুনে আমির এইবার শান্ত হয়। সামনে হুজুরকে দেখে আমির সাথে সাথে উঠে জড়িয়ে ধরে। আবির ওনাকে শান্ত করে সবটা বলতে বলে। একজন একটা চেয়ার এনে দিলে আমির সেই চেয়ারে বসে, বসেই আমির পানি খেতে চায়। আরেকজন মহিলা গিয়ে এক গ্লাস পানি আনে, এরপর সেটি আমিরের হাতে দেয়। আমির সেই পানি খেয়ে শান্ত হয়ে বলে, হ্যাঁ, আমার বউকে আমি সন্দেহ করতাম, আমি ভাবতাম সে অন্য পুরুষের সাথে মেলামেশা করতে যায়, তাই বউকে হাতে নাতে ধরার জন্য আমি আর আমার বন্ধু বাগানে গিয়ে লুকাই, কিন্তু কিন্তু কসম করে বলছি হুজুর, আমার বউ একটা ভূত, সে পানির উপর দিয়ে হেঁটে চলে যায়, এরপর আবার হুট করে আমাদেরকে পেছন দিক থেকে ডাকে, ওর চোখ দুইটা লাল, দাঁত কুচকুচে কালো, হুজুর আমাকে বাঁচা। আবির ওনার সবটা শুনে কিছুক্ষণ চুপ থাকে, এরপর সবাইকে বলে, আপনারা এখানেই থাকুন, রুকাইয়া চলাকালীন কেউ ওখানে গেলে তার ক্ষতি হতে পারে, আমাদের শরীর বন্ধ তাই সে আমাদের কিচ্ছু করবে না, আর মূল কথা হচ্ছে আমির সাহেবের বউয়ের দেহে শয়তান প্রবেশ করেছে, এখন কে সেই শয়তান আর কেনই বা প্রবেশ করল তা জানা বাকি। আবিরের কথায় বাড়ির লোকজন সহমত দেয়, সবাই উঠোনেই দাঁড়ায়। আবির তসবিহটা হাতে নিয়ে সেই বাগানের দিকে প্রবেশ করে। আবিরের পেছনে রোহান বক্স হাতে এগিয়ে যায়, আর রোহানের পেছনে রাহুল ক্যামেরা চালু করে এগিয়ে আসে। আবির তসবিহটা হাতে তার মুখে আয়াত উচ্চারণ করে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে তারা বাগানের ঠিক মাঝে চলে আসে। চারপাশে বড় বড় নারকেল, গাব, বাঁশঝাড় সহ নানান গাছ ভরা। বাগানের মাঝে দাঁড়িয়ে আবির অশরীরীর উপস্থিতি উপলব্ধি করার চেষ্টা করে, কিন্তু কোনো ইঙ্গিত নেই। ধীরে ধীরে আবির খালটার দিকে এগিয়ে যায়। আবিরের পেছন পেছন রাহুল আর রোহানও এগিয়ে আসে। খালের কিনারায় দাঁড়িয়ে আবির খালের ওপাশে তাকায় আর দেখে একটা কালো অবয়ব ওপাশে, চাঁদের আলোয় হালকা বোঝা যাচ্ছে, সব চুল সামনে, আর চুলের ফাঁকে লাল চোখের আলোটাও স্পষ্ট বোঝা যায়। আবিরের বোঝা হয়ে গেছে এইটা আমিরের বউ, ওর ভেতরের শয়তানটাই ওপাশে দাঁড়িয়ে আছে। আবির তসবিহটা সামনে তুলে ধরে আয়াত উচ্চারণ করতে থাকে। আবিরের সূরা শুনতেই ওপাশে থাকা আমিরের বউ নাচতে শুরু করে দেয়। আবির তসবিহটা সামনে তুলে ধরে সূরা পাঠ করতেই থাকে। শয়তান নেচে নেচে আবিরকে পথভ্রষ্ট করতে যাচ্ছে, যাতে আবির কনফিউজড হয়ে সূরা বন্ধ করে দেয়। কিন্তু আবির সূরা পাঠ করতে করতে ওর দিকে তাকিয়ে থাকে। আমিরের বউ কিছুক্ষণ নাচানাচি করে এক লাফ দেয় পানিতে। আবির তখনও সূরা পাঠ করে যাচ্ছিল। সেই মুহূর্তে রাহুলের ক্যামেরাটা বন্ধ হয়ে যায়। রাহুল ক্যামেরাটা ঠিক করতে যাবে, সাথে সাথে সবার হাতে লাইট বন্ধ হয়ে গেছে। রাহুল কিছু বোঝে ওঠার আগে রাহুলের পেছন থেকে একটা শীতল বাতাস বয়ে যায়। রাহুল পেছন ঘুরে তাকাতেই রাহুলের কান থেকে রক্ত ঝরতে শুরু করে, সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে যায় রাহুল। রাহুলের পড়ার শব্দ শুনে আবির পেছনে ঘুরে তাকিয়ে জোরে জোরে আয়াত উচ্চারণ করে। এইভাবে জোরে জোরে আয়াত পাঠ করায়
বাগানে শুরু হয় বাতাস। আবির তসবিটা উপরে উঠে আয়াত পাঠ করতে যাবে, তখনই আবির খেয়াল করে তার হাত খালি, হাতে কোনো তসবি নেই। আবির থতমত খেয়ে চোখ দুটি বন্ধ করে আয়াত উচ্চারণ শুরু করে। এদিকে রাহুল জ্ঞান হারা, রোহান হাতে বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে প্রচণ্ড বাতাস, গাছগুলো হেলে দুলে নড়ছে। রোহান বাক্সটা হাতে নিয়ে নিজেও জিন বশ করার আয়াত পাঠ করে যায়। তখনই রোহান দেখে তার মা তার সামনে দাঁড়িয়ে আছে। প্রায় এক বছর রোহান বাড়িতে যায় না, মায়ের চেহারাটাও দেখেনি এক বছর। রোহান আবেগী হবার আগেই আবির সূরা পাঠ করার মাঝে বলে, শয়তান তোকে ধোকা দিচ্ছে, তাকাবি না কোথাও, আয়াত উচ্চারণ কর। কথাটা বলে আবির আবার আয়াত পাঠ শুরু করে। রোহানও নিজের দুই চোখ বন্ধ করে আয়াত পাঠ করে যায়। আবির ভালো করেই জানে ওর হাতে তসবি আছে, কিন্তু শয়তান চাইলে যা কিছু দেখাতে পারে। তসবি যাতে আবির দেখতে না পায় তাই আবিরের চোখে মায়া করেছে। সবটা আবির বোঝার পরেই নিজের চোখ বন্ধ করে নেয়, বিশ্বাস রাখে যে হাতে তসবি আছে, শয়তান ওর কিছুই করতে পারবে না। আত্মবিশ্বাস আর প্রগাঢ় মনোভাবে আবির আয়াত উচ্চারণ করে যায়। কয়েক মুহূর্ত পর রোহানও আচমকা মাটিতে লুটিয়ে পড়ে। আবির বুঝতে পারে যে রোহান পড়ে গেছে। এবার আবির শুরু করে তার আসল খেলা, নিজের শরীরে জিন উপস্থিত করার আয়াত পাঠ শুরু করেছে। এবার শুধু শয়তানের না, আবিরের ক্ষমতাতেও বাতাসের গতি বাড়ে। এক প্রকার ঝড় শুরু হয় সেখানে। আবির তাসবিওয়ালা হাতটা উঁচু করে রাখে, জিন হাজির করার আয়াত পাঠ করা শুরু করে দেয় সে আবারও। মুহূর্তে আবিরের চোখ হয়ে যায় লাল, লাল চোখ রেখে আবির তার চোখ খুলে নেয়। এই চোখ মেলার সাথে পুরো বাগানে লাল আলো সৃষ্টি হয়ে যায়। এদিকে বাড়ির লোকজন বুঝে যায় ভিতরে অতি প্রাকৃতিক কোনো ঘটনা ঘটছে। আবির নিজের দেহে জিন হাজির করতে বলতে থাকে, সূরা জিনের ১১ নম্বর আয়াতে তোমাদের ব্যাপারে বলা হয়েছে তোমাদের কেউ কেউ সৎকর্ম পরায়ণ এবং কেউ কেউ এরূপ নয়, তোমরা হচ্ছ বিভিন্ন পথে বিভক্ত। এইটুকু বলতেই আবিরের চোখ আরো লাল হয়ে যায়। নিজের দেহের মধ্যে হাজির করা জিনদের আবির আবার বলতে থাকে একটি আয়াত। তারা এটা পছন্দ করে, কিন্তু এরপরে ওই শয়তান এখানে সঙ্গীন শুরু করেছে। এরপর আবির যে জিনদের হাজির করেছে তারা আমিরের বউকে মাটির সাথে চেপে ধরে। আবির আবারও আয়াত উচ্চারণ করতে থাকে। এটি পাঠ করার সাথে সাথে আমিরের বউ চিৎকার দিয়ে বলে, হা আমি চলে যাচ্ছি, হা আমি চলে যাচ্ছি, আমাকে আর কষ্ট দিস না। হুট করে আবিরের চোখ স্বাভাবিক হয়ে যায়। আবির তাকিয়ে দেখে আমিরের বউ সামনে বসে আছে। আবির হাতের দিকে তাকিয়ে দেখে তসবি হাতেই আছে। ও সময় চোখের ধোকা ছিল মাত্র। আবির তসবিওয়ালা হাতটা আমিরের বউয়ের দিকে উঠিয়ে বলে, মহিলাটাকে কেন ধরেছিস? আবিরের প্রশ্নে আমিরের বউ ভয়ানক গম্ভীর স্বরে বলে, আমাকে চিনতে পারিস নি, আমি আবু আল জালাল। আমিরের বউয়ের এই ভয়ানক গম্ভীর স্বর শুনে আবির নিজেও একটু ভয় পেয়ে যায়। রিয়াজ যখন রুকাইয়া করত শুধুমাত্র তখন এমন জিনদের দেখত আবির, কিন্তু আবিরের রুকাইয়ার মধ্যে এমন জিনের সামনাসামনি হওয়া এই প্রথম, যারা মানুষের স্বরকেও বদলে দিতে পারে। আবিরের চেহারা দেখে আমিরের বউ দাঁত কেলিয়ে হেসে বলে, খিরে ভয় পাচ্ছিস? আবির ভালো করেই জানে এসব শয়তানের সামনে ভয় পাওয়া মানেই হেরে যাওয়া। ভয়ার্ত চেহারা এদের সামনে শো করা নিষেধ। যত কিছু হয়ে যাক প্রচেষ্টা চালাতেই হবে। আবির এবার কড়া স্বরে বলে, তোর সাথে এর আগে আমার সাক্ষাৎ হয়েছিল। আবিরের কথা শুনে আমিরের বউ কিছুক্ষণ তাকিয়ে থাকে, তবে নিশ্চুপ। আবির খেয়াল করে দেখে শয়তান আবিরের তসবিটার দিকে তাকাচ্ছে। আবির কিছু বোঝার আগেই শয়তান বলে,
আমি বলেছিলাম না বারবার ফিরে আসব, আমি আবু আল জালাল, আমাকে তুই ভালো করেই চিনিস।
আবির ওর কথা শুনে বলে, তোর বানোয়াট গল্প রেখে এক্ষুনি ওর দেহ ছেড়ে চলে যা, আর কোনো দিন এই মহিলার ক্ষতি তুই করবি না। আবিরের কথায় এইবার পল্টি খায় শয়তান। সে হাসতে হাসতে বলে,
যাব না, আমি যাব না, আমি এই মহিলার রক্ত চুষে খাব, ওর মৃত্যু দিয়েই তারপর ছাড়ব।
আবির শয়তানের কথা শুনে তাসবিহটা আরেকটু এগিয়ে আয়াত উচ্চারণ করা শুরু করে। আবিরের মুখে আবার আয়াত পাঠ শুনে আবিরের বউ আবার কষ্ট পেতে থাকে। আবির জোরে জোরে আয়াত পাঠ করেই যাচ্ছে। কিছু মুহূর্ত পর আমিরের বউ বলে,
আমি যাচ্ছি, যাওয়ার সময় বাড়ির সামনের আম গাছের ডাল ভেঙে যাব, আমাকে আর কষ্ট দিস না।
আমিরের বউ অর্থাৎ শয়তানের কথা শুনে আবির সূরা পাঠ বন্ধ করে বলে,
যা তবে।
শয়তান আবার একটা মুচকি হাসি দিয়ে বলে,
তবে আমি আমি আবার ফিরে আসব তোর জীবন নেওয়ার জন্য।
কথাটা শেষ হতেই আমিরের বউ জ্ঞান হারায়। আবির ধীরে ধীরে আরেকটি আয়াত পাঠ করতে থাকে, অর্থাৎ শয়তানের ধোকা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আবির এগিয়ে আসে। ধীরে ধীরে এসে আমিরের স্ত্রীর গাল স্পর্শ করতেই আবির বোঝে শয়তান চলে গেছে। এরপর আবির বাড়ির সবাইকে ডাকে, রোহান আর রাহুলের গায়ে পবিত্র পানির ছিটা দিতে ওরা জেগে ওঠে। যেহেতু রাহুল আর রোহান পরিপূর্ণ রুকাইয়ার জ্ঞানী নয়, অন্যদিকে রাহুল ক্যামেরার ধ্যান আর রোহান তার মায়ের ধ্যানে চলে গিয়েছিল, তাই শয়তান ওদের ঘায়েল করতে পেরেছে। বাড়ির লোকজন এসে আমিরের স্ত্রীকে নিয়ে যায়। আবির আমির সাহেবের উদ্দেশ্যে বলে,
আপনার স্ত্রী পরকিয়া করত না, শয়তান আপনার স্ত্রীকে বাহিরে নিয়ে রক্ত চুষত। আশিকি জিন মহিলাদের সাথে সহবাস করে, আর এই জিনগুলো মেয়েদের থেকে রক্ত সংগ্রহ করে, এর ফলে আপনার সন্দেহ জেগেছে হয়তো। রুকায়ার হাদিয়া আমার লোকদের কাছে দিয়ে দিন, বলে আবির গাড়ির দিকে চলে যায়। আমির সাহেবও বুঝতে পারে তার স্ত্রী পরকিয়া করত না, অর্থাৎ কাপড়ে লেগে থাকা রক্ত শয়তানের ক্ষতিতেই হতো। এদিকে ফজরের আজান হয়ে যায়। রুকায়ার হাদিয়া নিয়ে রোহান আর রাহুলও চলে আসে। গাড়ির জানালা দিয়ে আবির দেখে বাড়ির সামনে থাকা আম গাছের একটা ডাল ভাঙা, তার মানে শয়তান আসলেই চলে গেছে। এসব ভাবনার মাঝে রোহান গাড়ি স্টার্ট করে রওনা করে। আবির পেছন থেকে বলে, পার্শ্ববর্তী কোনো মসজিদের সামনে গাড়ি থামাস তো, নামাজ আদায় করে এরপর রওনা করব। রোহান আবিরের কথায় সম্মতি দেয়। আবির আবার বলে, আমাদের তান্ত্রিক রিয়াজ অনেক রহস্য রেখে গেছে, এই আবু আল জালাল নামের শয়তানকে আমি চিনি না, নিশ্চয়ই এই শয়তান তাসবিহটা অনুসরণ করেছে আর ভেবেছে আমি রিয়াজ, আমি ওই শয়তানের চোখে প্রতিশোধের আগুন দেখেছি, সে আবার আসবে, আর এখানে সে আমার জন্যই এসেছে, জানতো কেস আমার হাতেই আসবে। আবিরের কথায় রোহান আগামাথা কিছুই বোঝেনি। এদিকে রাহুল বলে বসে, রিয়াজ তো অনেক কিছুই করত যা আমরা জানতাম না, এমন নয় তো এই তাসবিহটার জন্য আমাদের জীবনে অভিশাপ নেমে আসবে। রাহুলের প্রশ্নে আবার আবির বলে,
না তা হবে না, আল্লাহর বাণীর উপর কিছুই নেই, যত বড় শয়তান আসবে আসুক, ইমান পবিত্র রেখে আয়াত উচ্চারণ করা লাগবে শুধু, শয়তান আল্লাহরই গোলাম, আমরা সঠিক নিয়মে থাকলে আমাদের কিছুই হবে না। কিন্তু রিয়াজ তো আমাদের ছেড়ে গেছে, আর মৃত্যুটাও ওই রুকেয়া থেকেই হয়েছে, আমাদের হবে না তার গ্যারান্টি কি?
রাহুলের কথাটা উচ্চারণ হতেই আচমকা আবিরের তাসবিহটা আবার চলে ওঠে। আবির আবার অবাক হয়ে তাকায় তাসবিহটার দিকে। রিয়াজ প্রসঙ্গে কোনো কথা হলেই এই তাসবিহ জীবিত হয় কিভাবে, ব্যাপারটা রহস্যজনক। ভাবনার মাঝে রোহান বলে,
ওই যে একটা মসজিদ, নামাজ আদায় করে আসি আয়।
সেদিন আর কোনো সমস্যা হয়নি,
রাহুল ভিডিও এডিট করে ফেসবুক পেজে আপলোড করে দেয়। এই ভিডিওতে মোটামুটি রিচ হয়। আবিরের চোখ লাল হবার দৃশ্য না আসলেও আমিরের স্ত্রী যে পানিতে লাফ মেরেছে সেই ফুটেজটা মোটামুটি সারা ফেলেছে। তিনজনই ভাবে হয়তো এবার তাদের কাজ আসা ধরবে, যেহেতু আগে থেকেই এই পেজ ফেমাস, তাই সবাই ধীরে ধীরে আবিরদের উপর বিশ্বাস স্থাপন করে বসে। মাঝে মাঝে হাতে কিছু কাজ আসে আর তিন বন্ধু মিলেই রুকায়ার কাজ করে নেয়। কিছুদিন পর আবিরের সাথে ঘটে এক অতি প্রাকৃতিক ঘটনা। রাতে ঘুমানোর জন্য যখন আবির বিছানায় শুয়ে পড়ে, তখনই আবিরের কানে একটা শব্দ ভেসে আসে, যেন কেউ ফিসফিস করে কিছু একটা উচ্চারণ করছে। আবির চোখ মেলে চারপাশে তাকায়। রুমে কিছুই নেই, কিন্তু অন্য জগতের কারো উপস্থিতি আবির ভালোই টের পাচ্ছিল। আচমকা আবিরের জানলাটা খুলে যায়, যেটি লক করা ছিল। আবির সেদিকে তাকাতেই আরেকটা শব্দ আসে খাটের নিচ থেকে, যেন খাটের নিচে কেউ সজোরে আঘাত করেছে। আবির নিশ্চুপ হয়ে শুনতে থাকে, খাটের নিচে কেউ ফিসফিস করছে। কোন ভাষায় কথা বলে তা বোঝার উপায় নেই, তবে সে ভয়ানক স্বরে ফিসফিস করছে তা স্পষ্ট। আবির কিছু বুঝে ওঠার আগেই খোলা জানালা দিয়ে একটা দমকা বাতাস ঘরে প্রবেশ করে। রুমে লাইট চালানো নেই, তাই অন্ধকারে তেমন কিছু দেখাও যায় না। আবির সূরা পাঠ করে তাসবিহটা নিতে যাবে, তখনই তাসবিহটা জ্বলে উঠল। আবির তাসবিহটাকে জ্বলতে দেখে আবার কিছু উপলব্ধি করে, টেবিলের ড্রয়ারে কিছু নড়ে ওঠার শব্দ। বিছানা ছেড়ে আবির এবার উঠে যায়। বিছানার নিচে যা থাকবে থাকুক, মুখে আয়াত উচ্চারণ করে আবির ড্রয়ার খোলে আর দেখে রাহুলের দেওয়া বইটা থেকেও আলো বের হচ্ছে, অর্থাৎ রিয়াজের বইটি। আবির তাড়াহুড়ো করে লাইট জ্বালিয়ে দেয়। রুমের লাইট জ্বলতেই আবার সব শান্ত হয়ে গেল। না শোনা যাচ্ছে কোনো ফিসফিস আর না অতি প্রাকৃতিক কিছু। আবিরের মনে কিছুটা খটকা লেগে যায়। এই বইটি আসার পর থেকে তাসবিহটা হুটহাট আলো দেওয়া শুরু করেছে। বইয়ের মধ্যে এমন কিছু নিশ্চয়ই আছে যা রহস্য ঘন। আবির ধীর পায়ে আবার ড্রয়ারের কাছে এগিয়ে আসে। ড্রয়ার থেকে বইটি হাতে নিয়ে প্রথম পৃষ্ঠা উল্টায়, কিন্তু আরবি আয়াতগুলো বাদে আর কিছুই বোঝা যায় না। যেহেতু ব্যাপারটা মস্তিষ্কে ঘুরঘুর করছে, তাই আবির এই আয়াতগুলোর ব্যাপারে জানার ইচ্ছা জাগায়। বইটা টেবিলে রেখে ওয়াশরুমে চলে যায়। এরপর উজু করে আবার চলে আসে রুমে। জায়নামাজে দাঁড়িয়ে আবির বইটা নেয়। এরপর বইটা জায়নামাজের সামনে রেখে চারটা মোমবাতি নিয়ে আসে। জায়নামাজের চার কোনায় চারটা মোমবাতি জ্বালিয়ে রুমের লাইট অফ করে দেয়। খুব একটা তাড়াহুড়োর মধ্যেই করে যাচ্ছে সে এসব। এই রহস্যের মূল কারণ আবিরকে জানতেই হবে। অন্ধকার রুম, চারপাশে শুধু মোমবাতির নিভু আলো। তাসবিহ হাতে নিয়ে আবির বইটার পাতা খোলে। প্রথম পাতার আয়াতটা ঘেটে আবির বোঝে এই আয়াতটা 46 বার পাঠ করতে হবে। 46 বার পাঠ শেষে চোখ বন্ধ করে বসে থাকা লাগবে। আবির জানে না এতে কি হবে, কারণ এতে কি হবে তা অন্য ভাষায় লেখা, শুধু আয়াতগুলো আরবিতে। আবির দেরি না করে আয়াত পাঠ শুরু করে। আবির ভেবেছে হয়তো আয়াত শেষে কিছু হবে, কিন্তু অতি প্রাকৃতিক ঘটনা আয়াত পাঠ অবস্থাতেই শুরু হয়। যখন আবির আয়াতটা মাত্র 7 বার পাঠ করেছে, তখনই 4টে মোমবাতির একটা মোমবাতি নিভে যায়, বাকি থাকে 3টা। অথচ রুমে কোনো বাতাসই নেই। আবির সেদিকে মনোযোগ না দিয়ে আয়াত পাঠ করতেই থাকে। যখন আবির 11 বার পাঠ শেষ করে, তখন দেয়ালের মধ্যে কিছু কালো অবয়বদের দেখতে পায় সে। তারা ছায়ার মতো দেয়ালের ওপাশ থেকে ওপাশে ঘুর ঘুর শুরু করেছে। আবিরের কাছে এসব নতুন কিছু না। মনোবল রেখে আবির আয়াত পাঠ করেই যায়। আয়াত যখন 26 বার শেষ করে, তখন শুরু হয় আরো ভয়ানক কিছু। কালো ধোঁয়ার মতো ছায়াগুলো এবার বেড়ে যায়, যেন শত শত ছায়া আবিরের রুমে। চারপাশে তারা ঘুর ঘুর করেই যাচ্ছে। আবির তাসবি শক্ত করে ধরে আয়াত পাঠ চালিয়ে যাচ্ছে। এদিকে ছায়াগুলো এত বেশি বেড়েছে যে রুমের কোনো দেয়াল দেখা যাচ্ছে না, যেন আবির বসে আছে আর চারপাশে কালো ধোয়ার সেই ছায়াগুলোর উপস্থিতি। যখন আবির 34 বার পাঠ শেষ করে তখনই বইয়ের অক্ষরগুলো চলে ওঠে। আবির বইয়ের দিকে তাকিয়ে আয়াত পাঠ তো করে যাচ্ছে, কিন্তু আবিরের শরীরটা হাওয়ায় ভাসতে শুরু করে। জায়নামাজ থেকে পুরো এক হাত উপরে ভাসতে থাকে আবির। বইয়ের অক্ষরগুলো এমন ভাবে চলছিল যেন সূর্যের আলো ছড়াচ্ছে। আবিরের মনে এবার ভয় কাজ শুরু করে। রিয়াজ যখন শেষবার রুকায়ের কাজ করেছিল তখন রিয়াজের শরীরটাও হাওয়ায় ভেসেছে। এর ফল কি হয়েছে তা সবাই নিজের চোখেই দেখেছিল। কোনোভাবে আবির সেই আমলটি করছে না তো। রিয়াজ বলেছিল এই রুকায়ার জন্য রিয়াজ পরিপূর্ণ না, আর এখানে তো আবির এই রুকায়া সম্বন্ধে জ্ঞানও রাখেনি। অন্যদিকে আবিরের সামনে সেই 4টা শয়তানের একটাও নেই। তবে রিয়াজের মতো কি আবিরেরও সেম হাল হবে? এসব মনে মনে ভাবলেও আবিরের মুখে আয়াত কিন্তু চলছিল। এতে 46 বার আয়াত উচ্চারণ পূর্ণ হয়ে যায়। আচমকা আবিরের চারপাশে থাকা ছায়াগুলো জোরে জোরে ঘুরতে থাকে। আবিরকে মাঝে রেখে তারা চারপাশে বাতাসের গতিতে ঘুরছে। আবির তাসবি শক্ত করে ধরে তাকিয়ে আছে কি হচ্ছে বা কি হবে সেটি দেখার জন্য। ছায়াগুলো এত জোরে ঘুরছিল যে বাকি 3টা মোমবাতিও নিভে যায়। পুরো রুমে অন্ধকার নেমে এলেও ছায়াদের ঘোরাঘুরি আবির দেখতে পাচ্ছে। হাওয়ার উপর ভেসে ভেসে আবির সম্পূর্ণটা উপলব্ধি করতে যাচ্ছে। দেখতে দেখতে আচমকা আবির 2টা চোখ দেখতে পায়। চোখ 2টা আবিরের থেকে মাত্র 2 হাত দূরে। লাল 2টি চোখ এবং লাল চোখের ফাঁকে কিছু কালো দাগ। আবির কিছু বুঝে ওঠার আগেই লাল চোখওয়ালা ছায়াটা বলে, মৃতদের শহরে স্বাগতম। অবয়বের এই ভয়ানক স্বর শেষ হতেই আচমকা আবিরকে কেউ টানতে শুরু করে। পায়ের নিচের মাটি নেই, চারপাশে কিছু দেখা যায় না। ঘন অন্ধকারের শূন্যে আবিরকে কোথায় নিয়ে যাচ্ছে আবির নিজেও জানে না। প্রায় 10 সেকেন্ড পর আবির একটা মাঠের উপর ছিটকে পড়ে। চারপাশে সমরভূমি, আকাশে সূর্য নেই, মাটিগুলো যেন আগুনে পুড়ে কয়লা হয়ে আছে। চারপাশে ভয়ানক দৃশ্য, যেন কোনো অগ্নিগৃহে এসে পড়ল। এইবার আর সহ্য করার ক্ষমতা নেই আবিরের। ভয়ে আবির তাসবি হাতে নিয়ে মায়া কাটানোর আয়াত পাঠ শুরু করে। সূরা উচ্চারণ করতেই আবার আবিরের চারপাশ অন্ধকার হয়ে যায়, শরীর শূন্যে ভেসে যায়, আর কেউ টেনে নিতে শুরু করে। ধূপ করে আবির জায়নামাজের বিছানায় উপরে পড়ে। চারপাশ নীরব, মোমবাতি 3টা জ্বলছে এখনো, অথচ এগুলো আবির নিভে যেতে দেখেছিল। আবির উঠে আগে তাড়াতাড়ি বইটি বন্ধ করে দেয়। ভয়ে বুকের ধুকপুকানি বাড়তে থাকে। এক মুহূর্তের জন্য মনে হলো আবির পরকালে চলে গেছে। এসব ভাবনার মাঝে আবিরের মাথায় আরেকটা কথা উকি দেয়। তবে কি মৃতদের রাজ্য থেকে রিয়াজ কোনো ইঙ্গিত দিচ্ছে? আবির তড়িঘড়ি করে বইটি আবার ড্রয়ারে রেখে দেয়। রুমে কিছু অশরীরীদের উপস্থিতি টের পাচ্ছে ঠিকই, কিন্তু আবিরের ধ্যান অন্যটায়। রুকায়ার কাজে এটি তার প্রথম অভিজ্ঞতা। মৃত্যুপুরী কেমন সেটি রিয়াজের মুখেই শুনত। এইবার নিজেই ঘুরে এসেছে। আবিরের সারা শরীর দিয়ে ঘাম যাচ্ছে। বিছানায় বসে যখন আবির এসবে ডুবে থাকে সেই মুহূর্তে দরজায় কারো কড়া নাড়বার শব্দ হয়। আচমকা শব্দ শুনে আবির লাফিয়ে উঠে দরজায় তাকায়। বাহির থেকে একজন লোক দরজা ধাক্কাচ্ছে আর বলছে, আবির স্যার তাড়াতাড়ি দরজা খোলেন, আমার বউয়ের আচরণ অস্বাভাবিক। আবির মুখের ঘাম মুছে দৌড়ে যায়। দরজা খুলতেই আবিরের চোখ উঠে যায় কপালে। বাহিরে একটা কাকপক্ষীও নেই। আবির দরজার বাহিরে এসে চারপাশে তাকায়। আশেপাশে সব নীরব। কেউ যদি দৌড়ে পালাতেও চায় তবে মিনিমাম 30 সেকেন্ড সময় লাগবে অগোচর হতে। মুখে আয়াত উচ্চারণ করে আবির আবার দরজা লক করে দেয় আর প্রবেশ করে রুমে। ততক্ষণে ফজরের আজান হয়ে যায়। আবির ওযু আগে থেকেই করে ফেলেছিল। তাবিজওয়ালা তালাটা দরজায় মেরে আবির চলে যায় মসজিদে। ভোরে সূর্য উঠে গেছে। মসজিদ থেকে বের হয়ে আবির বাসার দিকে রওনা করে, হাতে সেই তাসবি আর মুখে কোরআনের আয়াত। হাঁটার মাঝে আবিরের ফোন কেঁপে ওঠে। মসজিদ যাওয়ার আগে সাউন্ড কমিয়েছে, তাই আওয়াজ আসে না। আবির পকেট থেকে ফোন বের করে দেখে একটা অচেনা নাম্বার থেকে কল এসেছে। আবির ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে বলে, ভাইয়া আমি আপনার পেজ থেকে আপনাকে কল করেছি, আমাদের মহাবিপদ, আমাদের বাঁচান। আবির মেয়েটির স্বরে ভয়ার্ত ভাব স্পষ্ট বুঝে ফেলে। শান্ত স্বরে আবির বলে, হয়েছে কি? আবিরের প্রশ্নে মেয়েটি বলে, আমার আম্মুর অবস্থা খুব খারাপ ভাইয়া, চুল পেকে সাদা হয়ে গেছে, বাসার ইঁদুর বিড়াল ধরে খেয়ে নেয়, গাল ভেঙে পুরো চেহারা নষ্ট হয়ে গেছে, কেমন সব আজগুবি ভাষা বলে আমি কিচ্ছু বুঝি না। আব্বু কোনোভাবে আম্মুকে রুমে বন্দি করে রেখেছে। রুমের ভিতর থেকে এক ভয়ানক আওয়াজ দেয় কিছুক্ষণ পরপর, আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে ভাইয়া, প্লিজ আমাদের বাঁচান। অনেক কবিরাজ খুঁজেছি, অনেক কবিরাজ এসেছেও, কিন্তু তারা সুস্থ বাসায় যেতে পারে না, আম্মুকে দেখেই ভেঙে যায়, তারপর তাদের বিপদ শুরু হয়। মেয়েটির কথা শুনে আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেম বিবরণ, সেম রোগ, একই হাল, একই আচরণ। যারা তান্ত্রিক রিয়াজ গল্পটি শুনেছিলেন তারা বুঝে গেছেন এতক্ষণে এটি ওই চার শয়তানের মধ্যে একজন। আবির কি জবাব দেবে সেটি ভেবে পায় না। এক শয়তানের বিনাশক তো রিয়াজ, কিন্তু বাকি তিনটা তো থেকেই গেল। এই জিনকে জব্দ করবে কিভাবে আবির? যে কাজ রিয়াজ নিজেই পুরোপুরি জানত না সেটি কি আবিরের দ্বারা সম্ভব? এটা তো অসম্ভব। আবির মেয়েটিকে কাঁপা স্বরে বলে, আপনার নাম্বারটি আমার নাম্বারে, আপনার অ্যাড্রেসটি আমার নাম্বারে পাঠিয়ে দিন, দেখি কি করা যায়। কথাটা বলে আবির কল কেটে দেয়। হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা থরথর করে কাঁপছে। কোনোভাবে আবিরের পা চালিয়ে সে চলে আসে বাসায়। হাত পা এখনো থরথর করে কাঁপছে আবিরের। পাঞ্জাবি আর একটা গায়ে দিয়ে তাসবি হাতে বের হয় সে। বের হতে হতে কল দেয় রোহানকে। বাসার দূরত্ব বেশি না হওয়ায় 20 মিনিটের মাথায় রোহান গাড়ি নিয়ে উপস্থিত হয়। আবির গাড়িতে উঠে বসে রোহানকে বলে, রিয়াজকে যে কবিরাজ রুকাইয়া কাজ শিখিয়েছে তার ঠিকানা বের করা দরকার, অতি দ্রুত করতে হবে এটি, ওই শয়তানগুলোর একজন ফিরে এসেছে। আবিরের কথায় রোহান অবাক হয়ে বলে, কোন শয়তান? আবির কাঁপা স্বরে জবাব দেয়, সেই তিনজনের একজন, একজনের তো বিনাশ হয়েই গেছে। রোহান নিজেই এবার ভয় পেতে শুরু করে, বুঝতে বাকি নেই যে আবির কার কথা বলছে। আবির আবার বলল, রাতে আমার সাথে ভয়ানক কিছু ঘটেছে যার জন্য শরীর দুর্বল, এখন শরীরে জিন হাজিরও করতে পারবো না, যদি করি তাহলে অসুস্থ হয়ে যাবে হয়তো। আমি যতটুকু জানি রিয়াজ যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল তখন তার এক বড় ভাই ছিল কালাম ভাই, ওনার কাছে রিয়াজ অনেক কিছু শেয়ার করত, কালাম ভাইয়ের কাছে হয়তো বা সেই কবিরাজের ঠিকানা পাব। কালাম ভাই? রিয়াজের ভাই কজন? একজনই, কিন্তু কালাম ভাই ছিল রিয়াজের ঘনিষ্ঠ। এসব তুই কিভাবে জানলি? আমি এখন রিয়াজের বাসায় থাকি, ওর ডায়েরিটা মুখস্থ আমার, রুকায়ার কাজ শেখার জন্য ডায়েরি পড়েছি, ভেবেছি অনেক কিছু শিখতে পারবো, কিন্তু রিয়াজ ডায়েরিতে রুকায়ার কিছুই লেখেনি, সবটা ছিল জীবন কাহিনী, তাও বিয়ে করা অবধি, এর পরের আর কিছুই নেই, অনেক আগের লেখা। তাহলে এখন কালাম ভাই ওখানে আছে কি নেই তাও তো জানিস না, উনি জীবিত নাকি মৃত সেটাও জানি না, কিন্তু চেষ্টা তো করতেই হবে, কবিরাজের ঠিকানা যে কোনো মূল্যে বের করতে হবে, অসুস্থ হলেও গায়ে জিন হাজির কর, তাইলেই তো হয়, এই অসুস্থ সেই অসুস্থ না, এটির ফলে আমার মরণ হতে পারে। আচ্ছা বুঝেছি, চল দেখি পাই কিনা কালাম ভাইকে। আবির আর রোহান রওনা হয় সেই হসপিটালে যেখানে রিয়াজ অ্যাম্বুলেন্স চালাতো। প্রায় 2 ঘন্টা পর ওরা হসপিটালের সামনে যায়। হসপিটালের সামনে একটা ছোট চায়ের দোকান আছে, সেখানে কয়েকজন অ্যাম্বুলেন্স ড্রাইভারও আছে। আবির গাড়ি থেকে নেমে সেই দোকানের কাছে যায়। পেছন পেছন রোহানও আসে। আবির দোকানের সামনে দাঁড়িয়ে রোহানকে বলে, ডায়েরিতে রিয়াজ এই দোকানের কথাই বলেছে হয়তো, এখানে তো আর কোনো চায়ের দোকান দেখতে পাচ্ছি না। আর আবিরের মুখে রিয়াজের নাম শুনে সব অ্যাম্বুলেন্স ড্রাইভার হুট করে মাথা ঘুরিয়ে তাকায়। ওদের তাকানো দেখে আবির নিজে ভয় পেয়ে গেছে। সবার মধ্যে বড় দাড়িওয়ালা একজন উঠে বলে, আপনি রিয়াজের কি হন? ওনার কথায় আবির বলে, সে আমার বন্ধু, আমরা কালাম ভাইকে খোঁজার জন্য এখানে এসেছি। আপনারা জানেন উনি কোথায়? আবিরের কথায় ছেলেটা বলে, এদিকে আসুন। আবির আর রোহান লোকটার পেছু পেছু যেতে থাকে। লোকটা দোকান থেকে একটু দূরে গিয়ে থেমে যায়। এরপর আবিরের উদ্দেশ্যে বলে, আমি শাহরুখ। ছেলেটার মুখে শাহরুখ নাম শুনে আবির বলে বসে, শাহরুখ মানে যে রিয়াজের হেল্পার ছিল? আরে ভাই, আপনি এখন তো দাড়ি উঠায় বড় হয়ে গেছেন। ডায়েরিতে রিয়াজ যেভাবে আপনাকে উপস্থাপন করেছে, সেখানে তো আপনি বাচ্চা একটা ছেলে ছিলেন। আবিরের কথা শুনে শাহরুখ নরম স্বরে বলে, দিন কেটেছে, সময় চলে গিয়েছে, আমিও পরিবর্তন হয়ে গেলাম। হেল্পার থেকে এখন নিজেই অ্যাম্বুলেন্স ড্রাইভার হয়ে গেছি, কিন্তু মনের দাগ রয়েই গেছে। ওর কথা শুনে এবার আবির বলে, কোন দাগ? রিয়াজ ভাইয়ের দেওয়া দাগ। ভাই আমাকে প্রচুর আঘাত দিয়েছে, আমি নিজের ভাই ভাবতাম তাকে, অথচ ঘর করে দিল। মানে আপনার সাথে বাজে আচরণ করেছে? তেমন কিছুই না, যেদিন ভাই অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছে সেদিন যেন আমি এতিম হয়ে গিয়েছিলাম। রিয়াজ ভাইকে আমি আমার বড় ভাই ভাবতাম, অথচ অ্যাম্বুলেন্স ছাড়ার আগে একটাবার আমার নাম মনে করেনি। ভাইকে ছাড়া যে আমার একা চলতে কষ্ট হয়, ভাই সেটা বোঝেনি। রিয়াজ কেন অ্যাম্বুলেন্স ছেড়েছে তা তো আপনি জানেন। আবিরের কথা শুনে শাহরুখ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, হ্যাঁ জানি সব, তবু আমি রিয়াজ ভাইয়ের সাথে রেগে আছি। উনি তো শুধু অ্যাম্বুলেন্স না, আমাদের সবাইকে ছেড়ে পরকালে চলে গেছে। মানুষ এমন নিষ্ঠুর কিভাবে হয়? কথাটা বলে শাহরুখ কান্নায় ভেঙে পড়ে। শাহরুখের কষ্ট আবির বুঝে ফেলে। শাহরুখ রিয়াজকে মিস করছে বলেই এসব বলছে। আবির কিছু বলার আগে শাহরুখ আবার বলে, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? বেশি না, শুধু কালাম ভাইয়ের সাথে একটু আলাপ ছিল। মৃত ব্যক্তির সাথে কিসের আলাপ আবার? মানে কালাম ভাইয়ের মৃত্যু হয়েছে আজ 1 বছর। ইন্নালিল্লাহ, কি বলেন, এখন তো আমাদের পথ বন্ধ। তাহলে কিসের পথ? সেই কবিরাজের ঠিকানা চাচ্ছেন? আপনি কিভাবে জানলেন? আমার সাথে আসুন। শাহরুখ কথাটা বলে আবির, রোহান আর রাহুলকে নিয়ে হাঁটা শুরু করে। হসপিটালের পাশেই একটা গলি, সেই গলি ধরে 1 মিনিট হাঁটলে শাহরুখের বাসা। শাহরুখ নিজের বাসা অবধি গিয়ে আবিরকে বলে, একটু কষ্ট করতে হবে, 4 তলায় আমার বাসা, সিঁড়ি ছাড়া উপায় নেই, বলে শাহরুখ হাঁটা শুরু করে। পেছন পেছন আবির, রোহান আর রাহুলও উঠতে থাকে। কোনোভাবে 4 তলায় যাবার পর শাহরুখের রুমে প্রবেশ করে সবাই। শাহরুখ আলমারি থেকে একটা বই বের করে আবিরের হাতে দেয়। আবির বইটা হাতে নিয়ে বলে, কিসের বই এটা? আবিরের প্রশ্নে শাহরুখ বলে, সেই 4টা শয়তানকে মারার সম্পূর্ণ আমল এখানে আছে। রিয়াজ তান্ত্রিক হবার পর প্রায় সময় আসতো আমার বাড়ি। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই স্থানে বসে বসে রিয়াজ আমলগুলো পালন করত। এই বইয়ে যা যা লেখা আছে সব আমি পাঠ করলে মারা যাব। আপনার 2 বন্ধু তারা পাঠ করলেও মারা যাবে। শুধুমাত্র এই তাসবিহ আর জিনের শক্তি যার কাছে আছে সেই বইয়ের আয়াত পাঠ করতে পারবে। শাহরুখের কথা শুনে আবির কিছুটা বিস্মিত হয়। ভ্রু কুচকে আবার তাকিয়ে আবির শাহরুখকে বলে, আমাকে পুরোটা স্পষ্ট করে বলুন দয়া করে। আবিরের কথায় টেবিলের পাশে যায় শাহরুখ, তারপর 1 গ্লাস পানি খেয়ে থেমে যায়। আবির আর তার বন্ধুরা শাহরুখের দিকে তাকিয়ে আছে। শাহরুখ পানি খাওয়া শেষে একটা চেয়ার টেনে বসে। এরপর আবিরকে বলে সোফায় বসুন। আবির সহ সবাই গিয়ে সোফায় বসে। শাহরুখ শান্ত স্বরে বলতে শুরু করে, এই বইটি সম্বন্ধে আগে জানা উচিত, আপনারা একদিন আমার কাছে আসবেন আর আমাকে সব বলতে হবে, এটি রিয়াজ ভাই আমাকে আগেই বলেছিল। যাই হোক, আমি মূল কথায় আসি। একজন তান্ত্রিক রিয়াজকে এই বই দিয়েছে, ওনার কাছেই রিয়াজ সব কাজ শিখেছে, এটি আপনারা তো জানেনই। এই বইয়ের সৃষ্টি হয়েছে সেই চারটা শয়তানের বিনাশ করতে। যে সন্ন্যাসী ওই চারটা শয়তানকে বানিয়েছিল, সে সন্ন্যাসীর লেখা বই ছিল এইটাই। আফসোস, সন্ন্যাসী আমল করার আগেই খুন হয়েছেন। যুগ যুগ ধরে এই বইয়ের মালিক তারা হয়ে এসেছে, যারা এই তাসবিহ আর জিন দেহে আনার শক্তি রাখে। তবে এ অবধি কেউ পারেনি শয়তানদের বিনাশ করতে। পারবে কিভাবে? কেউ পুরোপুরি আমলই করতে পারেনি। শুধুমাত্র রিয়াজ করেছে একটা শয়তানের বিনাশ, তাও পুরোপুরি আমল করার আগেই। সবাই এইটা খুব ভালো করেই জানত। পুরোপুরি শেখার আগে এই রুকিয়া করলে নির্ঘাত মৃত্যু। রিয়াজ জানত তার মৃত্যু হবে, মরণ হবে জেনেও রিয়াজ সেই রুকিয়া করেছে। তবে উদ্দেশ্য ছিল এইখানে, এই বইয়ের পরবর্তী মালিক আপনি, আপনার জন্যই রেখে গেছে রিয়াজ। ফেনি যে রুকিয়ার কাজ করে এসেছিল, তার কিছুদিন পর রিয়াজ আমাকে দায়িত্ব দিয়ে যায়, বলেছিল তাসবি থাকলেও আপনাকে যাতে এই বই না দেই, সেদিনই যেন দেই যেদিন আপনি আমার কাছে নিজের থেকে আসেন। আর আমার কাছে আসার একমাত্র কারণ এইটাই, সেটা হলো সেই চারটা শয়তানের আগমন। ভাবুন, রিয়াজ আপনাকে সবকিছু শিখিয়েছে, শুধু দুইটা জিনিস শেখায়নি। এক, মরা মানুষের আত্মাকে জব্দ করা। দুই, এই চার জিনের বিনাশ করা। কেন শেখায়নি সেটাও বলি। এই বই তখন কারো জন্য পুরোপুরি উপযুক্ত যখন বইটা ছাড়া কেউ অচল হবে, অর্থাৎ ওই চারটা জিনকে মারার ইচ্ছা জাগতে হবে। তখন রিয়াজ এই বইয়ের মালিক ছিল, কারণ তার স্ত্রীকে ওই শয়তান মেরেছে, অর্থাৎ ইচ্ছা শুধু রিয়াজের। রিয়াজ যেদিন মারা গেল, সেদিন আপনাদের মনে ইচ্ছে হয়তো জেগেছে জিনদের মারার, কিন্তু তখনও এই বইয়ের মালিক রিয়াজই ছিল। আজ আপনি তাসবিহটার সঠিক ব্যবহার জানেন, রুকেয়ার কাজ করতে বাধা সৃষ্টি হলে সেটিকে আটকাতে পারেন। তাসবিহ পরিচালনা শেখার পর ওই শয়তানের প্রতি ক্ষোভ বেড়েছে, অর্থাৎ এখন আপনি উপযুক্ত। সবচেয়ে বড় কথাটা বলি এইবার, রিয়াজ এই বইয়ে তেমন কিছু নিশ্চয়ই পেয়েছিল, যেটির কারণে আপনাকে ওটা শেখায়নি। কোনটা? মরা মানুষের আত্মাকে জব্দ করা। জিনদেরটা পারেন, মানুষের ভেতর যে জিন থাকে ওটাকে কি পারেন? না। এই তো বুঝলেন, মরা মানুষের আত্মাকে কিভাবে জব্দ করা যায় তা এই বইয়ে আছে, তবে সেটি পরিস্থিতি অনুযায়ী আপনাকে শিখতে হবে। কেস হাতে আসার আগে শিখলে সমস্যা হবে। তাহলে কেন আগে এই বই দিইনি? কারণ তখন আপনি বইয়ের উপযুক্ত ছিলেন না। উপযুক্ত যখন হয়েছেন তখন বইটা পেয়েছেন। বই যেহেতু পেয়েছেন, তাই মরা মানুষের আত্মা জব্দ করার কেসও পাবেন। সেদিন যখন ওই আমলটা শিখবেন, তখন আরো একটি ঘটনা ঘটবে, অর্থাৎ মৃত রিয়াজ ফিরে আসবে। মানে রিয়াজ ফিরে আসবে? হ্যাঁ, কিন্তু কোন রূপে আসবে তা জানি না। কোনো অশরীরীর চেহারায় নাকি আগের মতোই স্বাভাবিক তা বলেনি। ফিরে আসবে এইটা নিশ্চিত, আর ফিরে আসবে এই কারণেই বাকি তিনটা শয়তানের বিনাশ তো করতে হবে। তার মানে রিয়াজ বাকি তিনটা শয়তানের বিনাশ করার জন্য এই ইচ্ছেকৃত মৃত্যুবরণ করেছিল। এই তো এইবার বুঝলেন। আমি কি এখন থেকেই আমল শুরু করব? না, কেস হাতে না আসা অবধি এই বই খোলা যাবে না, আর ততদিন আপনাকে অপেক্ষা করতে হবে যতদিন কেস না আসে। যদি আমি নিজে এমন কেস খুঁজি? রিয়াজের স্ত্রীকে যে জিন পালন করত তা তো জানেন, সেই ইসরাত ভাবির জিনগুলো নিয়তির সব জানত। রিয়াজের কথা শুনে যা বুঝলাম, নিয়তি ঠিকই আপনাকে ওই পরিস্থিতি থেকে নিয়ে যাবে যেখানে যাওয়ার পর রিয়াজ ফিরবে। বুঝলাম। আবির, রোহান আর রাহুল শাহরুখকে বিদায় দিয়ে বের হয়ে আসে। এই বইয়ের চক্র, শয়তানের মৃত্যু আর রিয়াজের ফিরে আসার ব্যাপারটা অনেক চাপের বিষয়, যেন ঘোলা পুকুরের তলা দেখার মতো কাজ। বাড়িতে এসে আবির বইটা আলমারিতে রাখে। যে মেয়েটাকে শয়তান জব্দ করেছে তাকে এখন উদ্ধার করার মতো শক্তি আবিরের নেই। এই বইয়ের আমলগুলো নিশ্চয়ই যন্ত্রণাময় হবে, সেটিও মানা যায়, কিন্তু মৃত্যু কে চায়? সবাই তো রিয়াজ না। কিছু সময় পরপর ওই মেয়েটা কল দিয়েই যাচ্ছে, আবির ফোন ধরছে না। রিসিভ করে বলবেও বাকি যে লুকাইয়া করার শক্তি তার নেই, সেটি সে করবে কিভাবে? নিষেধ করতেও লজ্জা লাগছে। প্রায় একদিন টানা কল আসার পর মেয়েটি আর কল দেয় না। আবির বুঝতে পারে শয়তানটা হয়তো সবাইকে হত্যা করে চলে গেছে। দুই মাস পর, হ্যালো, আসসালামু আলাইকুম, আবির সাহেব বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আবির বলছি। আপনি রিয়াজরাজ অফিসিয়াল পেজের তান্ত্রিক না? জি বলুন। আমি ওসি ফারুক বলছি। আমার বাড়িতে কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটছে, আমার মেয়ে আর আমাকেও আঘাত করছে, আপনি কি আসতে পারবেন? ঠিকানা বলুন, সিলেট খাদিমনগর, লোকেশন হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। কেস যেহেতু অত জটিল মনে হয়নি তাই আবির একাই রওনা করে। না ছিল রোহান আর না আছে রাহুল। গাড়ি নিয়ে বের হয়ে যায় লুকাইয়ার জন্য। পরের দিন সকাল 10:00, আবির সিলেটের কাজটা শেষ করে বাসায় ফিরে যাচ্ছে। মাঝ রাস্তায় চলাকালীন সময় রাহুল ফোন দিয়ে বলল, কিরে লুকাইয়া শেষ করেছিস? রাহুলের কথায় আবির বলে, আমার জন্মের পর এমন কেস আমি কোনোদিন দেখিনি, এখানে আসার পর শুধু চমক দেখেছি। হতাশায় ভরা আবিরের স্বর শুনে রাহুল বলে, কেস সলভ হয়নি? নির্বাকের মতো আবির আবার জবাব দেয়, কি বলবো আর, পুরোই ধোয়াশার মতো। যদি বলি সলভ হয়েছে সেটাও ভুল, আবার যদি বলি সলভ হয়নি ওইটাও ভুল। যার বাসায় সে আছে আবার ভাড়াটিও বিরক্ত হচ্ছে। রাহুল ধীর স্বরে বলে, মূলত হয়েছেটা কি? আবির রাহুলের কথা ঘুরিয়ে দিয়ে বলে, যা করেছি তা নিয়ে যদি কোনো বই লেখা হয় অবশ্যই সেটা বইয়ের ওই বইয়ের নাম আমি দিব নাইট 3 AM। যাই হোক, বড় কথা সেটি নয়, বড় কথা হচ্ছে এখানে আমি রিয়াজকে দেখেছি। জানি না সে রিয়াজ কি না, তবে আমার মনে হলো রিয়াজের সময় চলে এসেছে, আমাদের এবার প্রস্তুতি নেওয়া উচিত। আবিরের কথা শুনে রাহুল অবাক স্বরে জানায়, রিয়াজ এসেছে মানে? আবির মুচকি হেসে বলে, এসে সব জানাবো, আমি ড্রাইভ করছি, বাসায় এসে কল দেব। এটুকু বলে আবির কল কেটে দেয় আর রওনা হয়ে চলে ঢাকার উদ্দেশ্যে। পরের দিন দুপুর তিনজনই একত্রিত হয়। আবির সিলেটে ঘটে যাওয়া সবটা বলে ওদের। সবাই সবটা শুনে রীতিমতো হতবাক। মৃত মানুষের ফিরে আসা নিশ্চয়ই সাধারণ বিষয় নয়। এখানে শুধু প্রশ্ন একটাই, রিয়াজ কোন রূপে ফিরে আসবে? আলোচনার মাঝে আবির বলে, অর্পিতা মেয়েটাকে যে কবিরাজ বন্দী করেছিল, মানে ধর্ষণ করতে এসে, সেই কবিরাজটা কে আর কবিরাজ কিভাবে দেহলোভী হয়? আবিরের এমন আচমকা প্রশ্নে রাহুল বলে, হতে পারে সে কবিরাজ না, কবিরাজের পোশাক পরেছে, তাই অর্পিতা ভেবেছে সে কবিরাজ। না, এমন হবে না। যদি সে কবিরাজের রূপেই আসে তাহলে মেয়েটাকে বন্দি করেছিল কে? মেয়েটা এইটাও জানে না যে তার সাথে মৃত্যুর পর হয়েছেটা কি। রিয়াজ আসুক, হয়তো একমাত্র সেই এই কেস সলভ করতে পারবে। সিলেটে করা রুকায়ের ব্যাপারে আলোচনা করার মাঝে আবিরের নাম্বারে একটা কল আসে। আবির ফোন রিসিভ করতে ওপাশ থেকে একটা ছেলে বলে, আসসালামু আলাইকুম, আবির স্যার বলছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। স্যার আমি সিলেট থেকে বলছি। সিলেট? সিলেটের কোথায়? সিলেট হবিগঞ্জ থেকে। ও, আমি কালকে খাদিমনগর থেকে এসেছি। কি বলেন স্যার, আগে জানলে তো আমাদের কাজটাও করে দিয়ে যেতে পারতেন। সমস্যাটা কি? স্যার, আমাদের এলাকাতে কদিন ধরে বেশ অস্বাভাবিক কাণ্ড ঘটে যাচ্ছে। রাতে মানুষকে একটা ভূত জ্বালাচ্ছে, এমনকি সেই ভূতকে কাল রাতে আমি নিজেও দেখেছি। ভূত? ভূত দেখতে কেমন? মানুষের মতো দেখতে, বিশাল দেহের ভূত স্যার। কখনো সে মানুষের মতো ছোট হয়ে হাঁটে, আবার কখনো দানবের মতো বড়, আর
এই আমাদের বাড়ির সামনেই থাকে। আমাদের বাড়ির সামনে একটা বিশাল পুকুর, পুকুরের ডান পাশের রাস্তাটা আমাদের বাড়িতে এসেছে। রাস্তার ডান পাশে একটা কবরস্থান, ভূত ওখানেই থাকে। বুঝলাম, কারো কোনো ক্ষতি করেছে? শুধু কি ক্ষতি, যার সামনে ওই ভূত পড়ে তাকেই ভূতটা পুকুরে ফেলে দেয়, কাউকে আবার থাপ্পড় মেরে অজ্ঞান করে রাখে। 5 দিন আগে আমার একজন লোককে মেরে ফেলা হয়েছে, যদিও সে আমাদের এদিকের না। বুঝিনি, আমাদের পাশের গ্রামের একজন মুরব্বী রাতে বিলের পাশে মাছ ধরতে যাবার পর আর আসেনি। এলাকাবাসী যখন ওনাকে খুঁজতে যায়, দেখে ওনার মাথা কাদার ভেতর ঢুকানো আর উনি মৃত। তাহলে তো ভয়ের ব্যাপার রয়েছে। আমি আমার টিম নিয়ে সন্ধ্যায় রওনা দিচ্ছি, আগামীকাল সকালে আপনাদের এলাকায় থাকবো ইনশাল্লাহ। মূল ঠিকানা আমাকে পাঠিয়ে দিন। স্যার, হাদিয়া কেমন লাগতে পারে? কাজের আগে হাদিয়া চাই না, আল্লাহর রহমতে যদি কাজ হয়ে যায় তখন দেখা যাবে। ঠিক আছে, আপনি আসুন স্যার, আমি বাড়ির লোকদের সাথে আলোচনা করতে বসি। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিয়ে আবির বলে, নতুন কেস এসেছে, সবাই রেডি হ, আর কোনো খারাপ জিনের প্রভাব পড়েছে হয়তো, আর জিন হত্যা করতে হতে পারে, রোকায়ার আয়াতগুলো ভালোভাবে দেখে নিস। সন্ধ্যায় রোহান গাড়ি নিয়ে আয়, আমি বাসায় যাচ্ছি, একটু রেস্ট করি। আবিরের কথায় রোহান আর রাহুল সহমত দেয়। রাত 8:16। বের হতে হতে দেরি হয়ে যায় কিছুটা, তিনজন মিলেই রওনা করে সিলেটে। যদিও আবির সকালে ঢাকা এসেছে, তাই কিছুটা ক্লান্তিকর শরীর তার। সারা রাত পার করে পরের দিন সকাল 8:00 ওরা গিয়ে পৌঁছায় হবিগঞ্জ। ঠিকানা অনুযায়ী সেই বাড়ির সামনে গিয়ে আবির দেখে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। যেহেতু আবির একজন পাবলিক ফিগার, তার ভিডিও বেশ জনপ্রিয়, তার উপর সে রুকায়া করতে এসেছে। এসব জেনে এলাকার মানুষজন সেখানে জড়ো হতে থাকে, কারো উদ্দেশ্য সমাধান করা আর কারো উদ্দেশ্য আবিরকে সরাসরি এক নজর দেখা। আবির গাড়ি থেকে নেমে সে পুকুরের দিকে তাকায়। বাড়ির ছেলে মিজান এসে বলে, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাকে কল করেছিলাম। মিজানের সালামের উত্তর কোনোভাবে নিয়ে আবির সেই পুকুরের দিকে তাকিয়েই রয়। এদিকে রোহান আর রাহুল এসে আবিরকে বলে, পুকুরে কি দেখছিস? আবির কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার কেন যেন মনে হচ্ছে পুকুরটায় কিছু একটা আছে। অশরীরীর উপস্থিতি বোঝার আয়াতটা পড়ে পুকুরে তাকা। আবিরের কথায় রাহুল আর রোহান উচ্চারণ করতে থাকে আয়াতটি। আয়াত উচ্চারণ করতে রোহান আর রাহুল দেখে পানির ভেতরে কিছু কালো ছায়া দৌড়াদৌড়ি করছে, যেন তারা ছোটাছুটি করছে বের হবার জন্য। আবির আবার বলে, এখানে অনেক কিছু হচ্ছে যা বাড়ির মানুষের ধারণাতেই নেই। মিজান ভাই এদিকে আসুন। আবিরের ডাকে মিজান এগিয়ে এসে বলে, বলুন স্যার। আবির কিছুক্ষণ আবার পুকুরের দিকে তাকিয়ে বলে, 12টা ছাগল এবং 50টা মুরগির ব্যবস্থা করুন, এবং সূর্য ডোবার আগেই ব্যবস্থা করুন। লুকায় সূর্য ডুবে যাবার 30 মিনিট আগে শুরু করতে হবে। আবিরের কথায় মিজান শান্তস্বরে বলে, জি স্যার, ব্যবস্থা হয়ে যাবে, আপনি আপাতত বাসায় চলুন। পুকুর পারের রাস্তার তো চিকন, গাড়ি ঢুকবে না, এখানে গাড়ি সুরক্ষিতই থাকবে, খেয়েও ধরবে না। মিজানের কথায় আবির সহমত দেয়। গাড়ি ওখানে রেখে আবির সহ সবাই চলে যায় ওনার বাড়ি। আবিরদের দেওয়া হয় একটা ভিন্ন রুম। রুমে ঢুকতেই এক মহিলা এসে বলে, হুজুর, আমার বাচ্চা মেয়ের সাথে কদিন যাবত বাজে কিছু হচ্ছে, আপনি আসবেন শুনে আমি এলাকা থেকে এখানে এসেছি। শুনলাম এখানে আপনি সন্ধ্যায় কাজ করবেন, যদি একটু কষ্ট করে আমার মেয়েটাকে দেখতেন তাহলে ভালো হতো। আবির মহিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, নিয়ে আসুন, আমি দেখছি। কথাটা শেষ হতেই মহিলা বাসার বাহিরে থেকে তার মেয়েকে নিয়ে আসে, মানে মহিলা আগে থেকেই মেয়েকে নিয়ে এসেছে। আবির সবাইকে রুম থেকে বের হতে বলে, শুধু মেয়ে আর মেয়ের মাকে থাকতে বলে। সবাই রুম থেকে বের হলেও দরজার বাইরে দাঁড়িয়ে সবটা দেখে যাচ্ছে। রুমে শুধু আবির, রোহান, রাহুল আর রোগী। আবির মেয়েটার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তোমার মা? 8 বছরের বাচ্চা মেয়েটি নরম স্বরে বলে, কদিন পরপর একজন বুড়ো লোক আমাকে ডাকে, বিকেলে উঠোনে খেলার সময় আর নয়তো রাতে। মেয়েটার কথা শুনে আবির আবার বলে, ডেকে কি বলে, আর দেখতে কেমন উনি? আবিরের প্রশ্নে মেয়েটি আবার বলে, ওনার বড় বড় দাড়ি আছে, গায়ে একটা কালো চাদর থাকে, আমাকে ডাকে বলে
আর বলে যে আমি যেন ওনার কাছে যাই, হাতের ইশারায় ডাকে শুধু, আমি যাইনি কোনো সময়। মেয়েটির কথা শুনে আবির মেয়েটাকে কাছে ডাকে, কাছে এলে আবির মেয়েটাকে ঝাড়ফুঁক করে, এরপর একটা তাবিজ হাতে বেঁধে দিয়ে বলে আর কেউ ডাকবে না তোমাকে, টানা 21 দিন এই তাবিজ হাত থেকে খুলবা না, 21 দিন পর খুলবা। আবিরের কথায় মেয়েটি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দেয়। আবির মেয়েটির মাকে ডেকে বলে বাচ্চাকে নিয়ে যেতে, তখনই অবাক করে দেওয়ার মতো একটি কাণ্ড ঘটে। মেয়েটিকে বিদায় দেবার পরক্ষণেই বাড়িতে অনেকগুলো মহিলা এসে জড়ো হয়, সবার কেস একই রকম, কারো ছেলেকে একজন বৃদ্ধ ডাকছে, আবার কারো মেয়েকে, কারো স্বামীকে ডাকে, আবার কারো স্ত্রীকে, এইভাবে সেম কেস আসতেই থাকে। আবির অবাক হয়ে যায়, একই রকম কেস এতগুলো কিভাবে, এই হবিগঞ্জ কি ভৌতিক এলাকা নাকি? তবে যেটাই হোক, আবির ধীরে ধীরে সবাইকে সিরিয়াল মতো দাঁড় করায়, একজন একজন আসে, আবির ঝাড়ফুঁক আর তাবিজ দেয়। এইভাবে টানা 1 ঘন্টা রোগী দেখতে দেখতে ফুরিয়ে যায় তাবিজ। রোহান আর রাহুল এসব দেখে তড়িঘড়ি করে আবিরের স্থানে বসে। রোহান রাহুল দুইজনে এবার ঝাড়ফুঁক শুরু করে। এদিকে আবির বসে বসে তাবিজ বানাচ্ছে, তাবিজের খোল শেষ হয়ে যাচ্ছে দেখে মিজান বাজার থেকে 500+ খোল আনে। আবির শয়তান থেকে বাঁচার আয়াত কাগজে লিখে লিখে তাবিজে দিয়ে দিচ্ছে। এদিকে বাড়িতে লোকের ভিড় বেড়েই যাচ্ছে, শুধু পাশের এলাকা না, 5-6 এলাকার মানুষও এসে জড়ো হয়ে যাচ্ছে। নিমিষেই রটে যায় মোল্লা বাড়িতে আবির তান্ত্রিক এসেছে। আবির শুধু অবাক হয় একটা ব্যাপারেই, সব কেস একই রকম কেন, কে এই বৃদ্ধ লোক আর কেন ডাকে সবাইকে? 4 ঘন্টা পর মানুষের ভিড় কমে, আবির সবাইকে অনুরোধ করে বিরতি চায় কিছুক্ষণ। এখনো প্রায় 30-40 জনের মতো মানুষ রয়েছে। মিজান খাবার নিয়ে আসে, আবির সহ সবাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেয়, এরপর আবার কেসে হাত দেয়। রোহান আর রাহুল ঝাড়ফুঁক লাগায়, আবির তাবিজ বানাতে থাকে। এক এক করে সবাইকে বিদায় দেওয়ার পর আবির স্থির হয়। মিজান আবির সাহেবের কাছে এসে বলে, আর লোক নেই স্যার। আবির মিজানের দিকে তাকিয়ে বলে, আমাকে মিথ্যা বলা উচিত হয়নি তোমার, সত্যটা বলা উচিত ছিল। আবিরের কথা শুনে মিজান মাথা নিচু করে বলে, ক্ষমা করবেন স্যার, কিন্তু আমি যা বলেছি তা মিথ্যেও নয়, যেটি বলা যাচ্ছিল সেটি বলেছি। এই বৃদ্ধ লোকের ডাকার ব্যাপারটা শেয়ার করলে মৃত্যু, যদি কেউ কবিরাজ বা হুজুরের কাছে যায় তখন যারা বলতে যায় তাদের মৃত্যু হয়ে যায়, কারো গলা থেকে রক্ত বেরিয়ে মৃত্যু, কেউ পঙ্গু হয়ে বিছানায় শুয়ে পড়ে, আবার কেউ বাক প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। আমার নিজের বাবা থানায় অভিযোগ করে, থানার ওনারা আরো হাসাহাসি শুরু করেন। এই এলাকাতে একটাও কবিরাজ নেই, সবাই ভয় পালাচ্ছে। একজন হুজুর ছিল, সে সাহস করেছিল ঠিকই, কিন্তু যেদিন উনি এই কাজে হাত দেন তার পরের দিন উনি গায়েব হয়ে যান। না, এসব মিডিয়াতে প্রচার করা যাচ্ছে না, আর না অন্য কাউকে বলা যাচ্ছে। আপনাকে আমি সরাসরি সবটা বললে হয়তো এতক্ষণে আমারও এতটুকু বলেই মিজান লুটিয়ে পড়ে ফ্লোরে। মিজানকে আচমকা ফ্লোরে পড়তে দেখে আবির সহ সবাই দৌড়ে আসে। এদিকে মিজানের মুখ থেকে সাদা ফেনা বের হতে শুরু করে। আবির তাড়াতাড়ি মিজানকে ধরে উচ্চারণ করতে থাকে আয়াত। দোয়া পড়ে আবির মিজানকে ফু দিতে থাকে। মিজান মৃত্যু যন্ত্রণায় তখন ছটফট করে যাচ্ছিল। আবির চিৎকার করে রোহানকে বলে, তাড়াতাড়ি দরজা জানলা সব বন্ধ কর, আর ব্যাগ থেকে পবিত্র পানির বোতল বের কর। রোহান দৌড়ে গিয়ে দরজা জানলা বন্ধ করে দেয়। রাহুল ব্যাগ থেকে পবিত্র পানির বোতল নিয়ে আসে। আবির বোতলের একটু পানি মিজানের মুখে ছিটিয়ে আবারও আয়াত পড়া শুরু করতে থাকে। আবিরের আয়াত উচ্চারণে মিজান এবার একটু শান্ত হতে থাকে। আবির হাতে থাকা তসবিটা মিজানের কপালে রেখে বলে, আল্লাহ তুমি রহমান, রহম করো তোমার বান্দার প্রতি, তোমার সৃষ্টি কর শয়তানের জাদু থেকে মুক্তি দাও রব। কথাটা বারবার বলার পর মিজান বলে ওঠে, স্যার এখন একটু ভালো লাগছে। আবির মিজানকে উঠিয়ে চেয়ারে বসিয়ে দেয়। এরপর রোহানকে বলে, দরজা জানলা সব খুলে দে, আর পানির জগটা এদিকে নিয়ে আয়।
রোহান দরজা জানলা খুলে দিয়ে পানির জগ নিয়ে আসে। আবির মিজানকে পানি খেতে বললে মিজান পানি খেয়ে শান্ত হয়। এদিকে বাড়ির লোকজন তো অবাক। এইবার আপনাদেরও জানা উচিত মূল ঘটনা। মিজান যখন আবিরকে সবটা বলতে আসে তখন বাড়ির মানুষজন থেকে বিদায় নিয়েই আসে, কারণ মিজান ভালো করেই জানে আবিরকে বলার পর তার মৃত্যু হতে পারে। এই এলাকায় আরো অনেক কিছু হচ্ছে যা আমরা মিজানের মুখে শুনব এখন। আসুন ঘটনায় ফেরত আসা যাক। মিজানকে সুস্থ হতে দেখে বাড়ির লোকজন এসে কান্নাকাটি শুরু করে। সবাই ভেবেছে মিজান বুঝি শেষ, কিন্তু যখন দেখলো আবির তাকে সুস্থ করেছে সবাই যেন আবিরকে বড় মাপের কবিরাজ মনে করতে থাকে। আবির সবার উদ্দেশ্যে বলে, আমি কিছুই নই, আল্লাহর আয়াত এবং ওনার রহমতে সব হচ্ছে। আমি সাধারণ একজন মানুষ, আমরা কে কিভাবে আমল করতে পারি শুধু পার্থক্য সেখানেই। অজু না করলে যেমন আপনার নামাজ হবে না, আপনি আমল ছাড়া রুকায়ার কাজ করতেও পারবেন না। মিজান ভাই যখন আমাকে ঘটনা বলছিল তখন জানলার বাহিরে একটা জিন এসে জাদু করে বসে যাতে মিজানের কণ্ঠনালী বন্ধ হয়ে যায়, তার পাকস্থলী থেকে যেন সব ছিঁড়ে বেরিয়ে আসে। আমি জিনের নজর বন্ধ করে মিজানের শরীর থেকে জাদু কাটিয়েছি। এখন আমাকে এইটুকু বলুন, মূলত হচ্ছেটা কি এই গ্রামে? আবিরের কথা এক একজন এক একভাবে বলতে থাকে। আবির সবাইকে থামিয়ে দিয়ে মিজানকে বলে, আপনি বলুন, শুরু থেকে বলুন, এখন আর আপনার কোনো সমস্যা হবে না। আবিরের কথায় মিজান শুরু থেকে বলতে লাগলো, আজ থেকে প্রায় 6 বছর আগের ঘটনা। তখন থেকে এই গ্রামে কিছু অলৌকিক ঘটনার উৎপাত হয়। অনেক মহিলারা সন্ধ্যার দিকে বাড়ির উঠোন ঝাড়ু দেয়, তাদের মধ্যে আচমকা কেউ ঝাড়ু দিয়ে নিজেকে পেটাতে শুরু করত। কিছুক্ষণ পিটিয়ে মহিলারা দৌড় দিত বাড়ির দিকে। আশেপাশে যারা থাকতো তারা তখন মহিলাদের ধরে বাসায় আনত, এরপর হুজুর আনলে তারা মহিলাদের ঝাড়ফুঁক করে দিত। এইভাবে কয়েক মাস এমন হয়। হুট করে শোনা যেত অমুক বাড়ির মহিলাকে ভূতে ধরেছে, আবার 2 দিন পর শুনতাম আরেক বাড়ির এক মহিলার সাথে এমন ঘটেছে। এইভাবেই চলে। কিছুদিন পর আচমকা এসব বন্ধ হয়ে যায়, তারপর আর কিচ্ছু হয়নি। আবার গত 3 বছর আগে ঘটে আরেক ঘটনা। যাদের বাড়িতে নতুন বাচ্চা জন্ম নিত তাদের বাড়ির আশেপাশে কোনো অশরীরী ঘুরত, জানলা পিটাইত, চালে দৌড়াদৌড়ি করত, গভীর রাতে উঠোনে কারো ধস্তাধস্তির শব্দ শোনা যেত, বাড়ির আশেপাশে থাকা গাছগুলো ভেঙে ফেলত কেউ, এমনকি যে মহিলা বাচ্চা জন্ম দিত সেই মহিলার নাম ধরে কেউ ডাকত। জন্ম নেওয়া বাচ্চাটা রাতে ঘুমাত না, এক প্রকার বাচ্চা জন্ম হওয়া মানেই নরক বাস করা হয়ে যেত। এইভাবে ও প্রায় 1 মাস যায়। আশেপাশের সব এলাকায় এমনটা হয়েছে। ঘটতে ঘটতে 1 মাস পর সেটাও বন্ধ হয়ে যায়। তারপর আবার গত 4 মাস থেকে শুরু হলো। বাচ্চাদের টাকা, মহিলাদের টাকা, রোগের কথা কাউকে বললে তার মৃত্যু হওয়া, হুজুরদের পালিয়ে যাওয়া ইত্যাদি। আমাদের বাড়ির সামনে যে পুকুর দেখেছেন সেই পুকুরে আমাকে ফেলা হয়েছে 2 বার। প্রতিবারই আমি একটা লোককে দেখতে পেয়েছি যার চেহারা ছিল কুচকুচে কালো। শুধু চেহারা নয়, হাত পা মুখ পেট বুক সবটাই কালো, এতটাই কালো যে মনে হচ্ছিল সারা দেহ কালো কালি দিয়ে গোসল করানো হয়েছে। আমি আপনাকে অনেক আগেই কল দিতাম, কিন্তু আপনাকে আনতে পারবো কিনা তা নিশ্চিত ছিলাম না। আপনাকে এই গ্রামে ওই কালো জিনের কথা বলে এনেছি, এরপর সবাইকে আমিই খবর দিয়েছি যাতে বৃদ্ধ লোকের থেকে বাঁচতে পারে সবাই। এরপর আমি এসে আপনার কথা জানিয়েছি। জানি হ্যাঁ, এতে আমার মরণ হলেও আপনি সবাইকে সাহায্য করে যেতেন। মিজানের কথা শুনে সবাই এবং সাথে আবির হতবাক। এইটা তো অনেকটাই ভয়াবহ। আবির যখন ভাবনা করছিল তখন মিজান বলে উঠল, গত 4 মাসে 23 জন মানুষ মরেছে শুধু এটি শেয়ার করার কারণে, আর 48টা লাশ পাওয়া গেছে মাথাবিহীন, তাদের কারো শরীরে মাথা ছিল না। এই 48 জনের মধ্যে বাচ্চা, যুবক, যুবতী, বৃদ্ধ সবাই আছে। এইটা শুনে আবির আরো বেশি অবাক। এটি তো মারাত্মক লেভেলের কেস। আবির কিছুক্ষণ চুপ থেকে মিজানকে বলল, ছাগল আর মুরগি কি রেডি হয়েছে? না হলে ওটা রেডি করুন, ততক্ষণে আমি রুমে একা থাকতে চাই। একা বলতে পুরোপুরি একা। রোহান, রাহুল, তোদেরকেও বাইরে যেতে হবে। আবিরের কথা মতো সবটা হয়। রোহান আর রাহুল ড্রয়িং রুমে বসে এবং ওখানে কিছু আমল করতে শুরু করে। আবির নিজেই দেখিয়ে দিয়েছে সেগুলো। মিজান আবিরের কথা মতো ছাগল আর মুরগির ব্যবস্থা করতে যায়। সূর্যাস্তের 30 মিনিট আগে আবির রুম থেকে বের হয়ে মিজানকে বলে, সবগুলো ছাগল এবং মুরগিকে উঠোনে জড়ো করুন আর একটি ধারালো ছুরি নিয়ে আসুন। আবিরের কথা মতো মিজান সবটাই ব্যবস্থা করে। আবির ছুরি হাতে নিয়ে চলে যায় পুকুরের কিনারায়। এরপর বলে, একটু একটি ছাগল নিয়ে আসুন এখানে। বাড়ির লোকজন সবাই মিজানকে সাহায্য করতে থাকে। ওরা মিজানের সাথে ছাগল ধরে এনে আবিরের হাতে দিচ্ছে। আবির ছাগলগুলোকে রোহান আর রাহুলকে দিয়ে জবাই শুরু করে। অর্থাৎ জবাই করার পর যে রক্ত বের হচ্ছে সেই রক্তের স্রোত আবির পুকুরের দিকে করে দেয়। একটা ছাগল আনা হয় আর আবির একটা একটা করে জবাই করতে থাকে। বাড়ির সবাই নোটিস করে যখন রক্তের স্রোত পুকুরের পানিতে পড়ে তখন নড়াচড়া শুরু হয়, যেন পানির নিচে কেউ ধস্তাধস্তি লাগিয়েছে। সব ছাগল জবাই করার পর আবির পুকুরের দিকে ঘুরে দাঁড়ায়। এরপর একটা আয়াত পাঠ করতে থাকে। আবিরের সাথে রোহান আর রাহুলও আয়াত পাঠ শুরু করে। প্রায় 3 মিনিট আয়াত শেষ করে আবির বলে, সব মুরগিকে পুকুরে ফেলে দেন। আবিরের কথা অনুযায়ী মিজান সহ বাড়ির মানুষ মুরগি সব নিয়ে আসে। এরপর সবগুলোকে পুকুরে ফেলে দেওয়া হয়। চোখের সামনে সবগুলো মুরগি পানির নিচে ডুবে যায়। বিষয়টি এমন যেন কেউ টেনে তাদের ভেতরে নিয়ে যাচ্ছে। এরপর আবির তসবিটা উপরে উঠিয়ে বলে, তোমাদের ইচ্ছা পূরণ করা হয়েছে, চলে যাও। কথাটা বলতেই পুকুর থেকে একটা গরম বাতাস আকাশের দিকে উড়ে চলে যায়। 1 সেকেন্ডে এটি হয়ে যায়। গরম বাতাসটার স্পর্শ পুরো বাড়ির লোক অনুভব করেছে। আবির এইবার বাড়ির লোকদের বলে, 11,000 জিনকে মুক্তি দিলাম মাত্র, এইবার 4টা কোদাল নিয়ে আসা হোক। আবিরের কথা মতো মিজান কোদাল নিয়ে আসে। আবির লোকজন নিয়ে যায় কবরস্থানে। জুতা বাহির রেখে পুরো কবরস্থান হাঁটাহাঁটি করে আবির। কিছুক্ষণ বাদে একটা কবরের পাশে দাঁড়িয়ে আবির বলল, এই কবর খুঁড়ে লাশ বের করুন, দ্রুত করার চেষ্টা করবেন। যে 4টা কোদাল আনা হয়েছে সেই 4টা কোদাল 4 জন লোককে দিন এবং কবরের চারপাশ থেকে খনন কাজ শুরু করুন। আবিরের কথা মতো 4 জন লোক এসে কবর খুঁড়ে লাশ বের করে। লাশ যখন উপরে তোলা হয় তখন সবার চোখ ছানা বড় হয়ে যায়। লাশের মাথা নেই। এ লোকটা মরেছে 6 মাস আগে, তাও সুস্থ স্বাভাবিকই ছিল। আচমকে ওনার মৃত্যু হয়। 6 মাসের লাশটা এক বিন্দুও পচেনি, এখনো তরতাজা, যেন মাত্র দাফন করা হয়েছিল এবং মাত্রই মাথা কাটা হয়েছে। আবির লাশটাকে কবরের পাশে রাখতে বলে। লোকজন কবরের পাশে লাশ রেখে চলে আসে। আবির লাশের কাছে গিয়ে কিছু দোয়া দরুদ পড়ে ফু দেয়। এরপর সবাইকে বলে, এখন জানাজা হবে, সবাই উজু করে আসুন। তান্ত্রিক আবিরের কথা মতো সবাই উজু করে চলে আসে। আবির জানাজা পড়ে আবার বলে, এইবার লাশকে দাফন করুন। লাশ দাফন করে আবির সহ সবাই বাড়ির উঠোনে উপস্থিত হয়। এরপর আবির সবাইকে বলে, আপনাদের এই গ্রামে একজন কালো জাদু করা লোক আছে, এই সবটাই তার কাজ। 6 মাস আগে সে এই লাশের মাথা কেটে নিয়ে যায়, তাও কবর থেকে। ওই দিন প্রচুর বৃষ্টি ছিল, এতে মাথা নিয়ে যাওয়ার সময় রাস্তায় পিচ্ছিল খেয়ে তার ব্যাগ পুকুরে পড়ে যায়। ওই ব্যাগে মোট 11,000 জিন বন্দী ছিল যারা পুকুরে আটকে গেছে। কবিরাজটা সব জিনকে ছাগলের রক্ত আর কাঁচা মুরগি দিয়ে মুক্তি করবে বলে বন্দি করেছিল। এই সুযোগে কবিরাজ ওসব জিনদের দিয়ে লাশ তোলার কাজ সারায়, যাতে কবরে থাকা কারিন জিনরা তার ক্ষতি করতে না পারে। তবে পুকুর থেকে ব্যাগ না তোলায় জিনগুলো পুকুরেই বাসস্থান বানিয়ে ফেলে। রাস্তার পাশে যে মানুষকে রাতে হাঁটতে দেখতো, যে আপনাদের মেরে পুকুরে ফেলত, ওটা ছিল এই লাশের কারিন জিন, যাকে মাত্র দাফন করা হয়েছে। এলাকায় যত অকাণ্ড ঘটে সব করে বেড়ায় ওই কবিরাজ, সে শয়তানের পূজারি। জীবিত আর মৃত মানুষদের মাথা এসব কালো জাদুর জন্য অনেক বড় ব্যাপার। মানুষের মাথা দিয়ে তেল বানায় ওরা এবং অনেক কিছু করায়। যে বৃদ্ধ আপনাদের ডাকতো ওটা একটা জিন, তবে এখানে একটা না, একই চেহারার 1,000 জিন রয়েছে। যে 48 জনের লাশ পেয়েছেন কাটা মাথাওয়ালা, ওরা সবাই বৃদ্ধ জিনের ডাকে সাড়া দিয়েছে, তাই ফেঁসে গেছে।
এই ক্ষতির ব্যাপারে যদি কেউ মুখ খোলে তবে তার মৃত্যু নিশ্চিত ওই কবিরাজি করেছে। সে গত 10 বছর ধরে আপনাদের এলাকাতেই আছে আর এখানে থেকে এত বেশি জিন বস করেছে যা কল্পনার অতীত। আবিরের কথা শুনে সারা বাড়ির মানুষের লোম দাঁড়িয়ে যায়। কে সে কবিরাজ তা জিজ্ঞেস করে আবির বলে, এই এলাকার পশ্চিম পাশে কোনো একটি পরিত্যক্ত বাড়ি আছে, বাড়ির পিছনে বড় একটি বিল আর বাড়ির সামনে জঙ্গলে ভরা। এতটুকু বলতেই মিজান বলে, স্যার আর বলতে হবে না, আমরা বুঝে গেছি ওটা কোথায়। এই এলাকায় একটাই পরিত্যক্ত বাড়ি আছে, তাও পশ্চিম পাশের বিলের সাথে। মিজানের কথা শুনে আবির বলে, আমি আমার জিনদের দ্বারা তাকে 3 ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি, মানুষ ছাড়া কেউ তার ঘুম ভাঙাতে পারবে না, তার বসে থাকা খারাপ জিনরাও পারবে না। ঘুম ভাঙার আগে আপনারা তাড়াতাড়ি গিয়ে তাকে আটকান, তাকে ধরতে পারলেই সব সমাধান হবে। আবিরের কথা শেষ হওয়ার বাকি এলাকার মানুষ তুফান বেগে পশ্চিম বিলের দিকে ছুটতে দেরি করেনি। এই হচ্ছে ঘটনা। আবির, রোহান আর রাহুল বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়। এলাকার মানুষ ওই কবিরাজকে গণধোলাই দিয়ে হত্যা করে। এখন এই এলাকাটা কালো জাদু থেকে মুক্ত। হাদিয়া নিয়ে আবির গাড়িতে ওঠার পর রোহান জিজ্ঞেস করে, কি রে এত সব তুই জানলি কিভাবে? রোহানের কথায় আবির বলে, বিকেলে তোদের সহ বের করে দিয়ে আমি রিয়াজের দেওয়া বইটা পড়ি, আচমকা আমি শব্দগুলো পড়তে পারছিলাম, ওই ভাষাটা আমার কিভাবে ধ্যানে ধরেছে আমি জানি না, এরপর জিন হাজির করে ওই রুকায়া সব আয়াত আমল করি, তারপর রুকায়া করি। আবিরের কথা শুনে রাহুল আর রোহান বেশ খুশি হয়। অবশেষে কেস সলভড। এমন সময় আবিরের ফোনে মেসেজ দেন ওসি ফারুক। ওসি ফারুক মেসেজে লিখেছেন, অর্পিতাকে ধর্ষণ করতে আসা আর বন্দি করা কবিরাজের একটা ছবি পেয়েছি, বারে থাকা সিসিটিভি ফুটেজে অর্পিতার মায়ের সাথে ছিল, ছবিটা পাঠাচ্ছি। এতটুকু লিখে ওসি ফারুক কবিরাজের ছবি পাঠায়। আর এটি অন্য কেউ নয়, কিছুক্ষণ আগে যে কবিরাজকে হত্যা করা হয়েছে তিনি ছিলেন। আবির মুচকি হেসে মনে মনে বলে, পাপি তার শাস্তি পেয়েছে, এখন শুধু রিয়াজের ফিরে আসার অপেক্ষা, এরপর অর্পিতাও মুক্তি পাবে। সিলেট থেকে বাড়ি আসার পথে আবির জানলা দিয়ে রোড দেখে যাচ্ছিল। তখন আবিরের চোখে আটকে যায় একটি চমকে দেওয়ার মতো ঘটনা। আবির স্পষ্ট দেখে রাস্তার কিনারায় রিয়াজ দাঁড়িয়ে আছে আর আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। তো এই ঘটনা এখানেই শেষ। আশা করছি পরের ঘটনা খুব শীঘ্রই নিয়ে আসতে পারবো আপনাদের সামনে। তো সেই ঘটনাটি কিন্তু উপভোগ করতে হলে আমাদের সাথেই আপনার থাকতে হবে। আর আজকের এই ঘটনাটি কেমন লাগলো তা আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশন ইউজ করে জানাতে পারছেন আমাদেরকে। আর একই সাথে আজকে আমার সময় ফুরিয়ে গেল আর আমি চলে যাচ্ছি, বাট আপনাদের সাথে কিন্তু জয়েন করছেন আমাদের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর সাজ্জাদ অভি ভাই। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের পর্বেরও ব্যাপারে আপনাদের কোনো রকম যদি মন্তব্য থেকে থাকে তাহলে সেটি আপনারা করতে পারছেন অভি ভাইয়ের কাছে। আর আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, বিকজ আজকে আমার গলার অবস্থাটা একটু খারাপ ঠান্ডা লাগার কারণে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের যদি কোনো রকম ভুল ত্রুটি আমি করে থাকি। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যেতে পারি। আর আপনাদের সাথে আবারও আগামী পর্বে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে, ইনশাআল্লাহ আরো দারুণ দারুণ সব গল্প হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমি রাহাজ উপায়ের সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা শুনছেন স্বাধীন মিউজিকের ভূত গল্প, সাথে আছি আমি অভি। আচ্ছা, আর ঘড়িতে দেখতে পাচ্ছি 12:47 বাজে। তো আজকে অনেকদিন পর ভূত গল্পের শোটা খুব অ্যাকুরেট টাইমে আমরা শেষ করতে পারছি, মানে পেরেছি, মানে যদিও এখনো শেষ হয়নি, আমি কমেন্ট পড়বো আপনার সাথে, কিছু সময় আড্ডা দেবো লাইভে, তারপর শেষ করবো। লাস্ট 3-4 এপিসোড যেমন 2 ঘন্টা+ হয়েছে, কারণ হচ্ছে হলো ঘটনাগুলো এত বড় ছিল যে আসলে বাদ দেওয়ার মতন না, সিলেক্টেড ঘটনাগুলো এত ছিল বাদ দেওয়ার মতো না। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানান তো যে আমার ভয়েসটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের থেকে কম শোনা যাচ্ছে কিনা, যেহেতু আপনারা সবাই হেডফোনে শুনছেন, আমি হেডফোনে শুনতে পাচ্ছি না। তো আপনাকে একটু জানিয়েন, যেহেতু আমি লাইভে আছি, আপনারা একটু জানালে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কমাই দেবো, সাউন্ডটা কমাই দেবো। আর যদি মনে করেন না ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আমি সাউন্ডটা ঠিক আছে, তো আমি আপনাদের জাস্ট কথা বলে আমি বিদায় নেব, যেহেতু রাত হয়েছে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে আমরা ঘটনা রেখেছিলাম, দুইটা ঘটনা রেখেছি। একটা হচ্ছে হলো জিনের বন্ধুত্বের একটা ঘটনা, আর সেকেন্ড হচ্ছে হলো রাইটার রিয়াজ রাজের ঘটনার নামটা একটু দেখতে হবে আমার। আসলে রিয়াজ রাজের যে অ্যাম্বুলেন্স রহস্য যে সিরিজ, সেই সিরিজের আজকে 3 নম্বর পার্টটা চালালাম। প্রথম যেটা ছিল অ্যাম্বুলেন্স রহস্য সিজন 1 ছিল, অ্যাম্বুলেন্স রহস্য সিজন 1 ছিল, তান্ত্রিক রিয়াজ সিজন 2 ছিল, আর আজকে যে সিরিজটা হয়েছে সিজন 3 যেটা হয়েছে শয়তান নামে যে পর্বটা, সেটা আমরা আজকে সিরিজটা শেষ করলাম। এরপরে লাস্ট একটা তারই লেখা, লাস্ট এই সিরিজের লাস্ট যেটা থাকবে সিজন, অদৃশ্য খবর সিজন 4, এটা আমরা খুব শিগগিরই নিয়ে আসবো, প্রচার করবো। এটা না হয় আগস্ট মাসেও করতে পারি, এই মাসে করবো না, আগস্ট মাসে ইনশাল্লাহ আমরা এই অ্যাম্বুলেন্স রহস্য সিরিজটা শেষ করবো। সিরিজটা বলতে কি, অ্যাম্বুলেন্স সামিট আপনাদের প্রচারে বলতে ভুল হচ্ছে, সেটা হচ্ছে এটা সিরিজ বলতে কি, এটা একটা বড় একটা সিরিজ, লং সিরিজ। রিয়াজ রাজের এই লং সিরিজটা যেমন প্রথম যে সিজনটা ছিল সেটা ছিল অ্যাম্বুলেন্স রহস্য, সেকেন্ড সিজনটা হচ্ছে তান্ত্রিক রিয়াজ, থার্ড সিজন হচ্ছে শয়তান, ফোর্থ সিজন হচ্ছে অদৃশ্য খবর। এই 4টে সিজন মিলে কিন্তু টোটাল একটা মানে গল্প। সো সবার সাথে কিন্তু সবার পার্ট মিল, মানে সবকিছু মিলানো আছে। 4টা পার্ট না শুনলে কিন্তু আপনারা কেউ কিন্তু বুঝতে পারবেন না যে আপনারা কি শুনছেন। যেমন তান্ত্রিক রিয়াজে কিন্তু তান্ত্রিক রিয়াজ মারা গেছে, অদৃশ্য খবরে কিন্তু এই আজকের পর্বতে কিন্তু হালকা আপনারা হিন্স পেয়েছেন যে রিয়াজ আবার ফিরে আসছে। তো অদৃশ্য খবর ইনশাল্লাহ রিয়াজ আপনারা পাবেন, কামব্যাক পাবেন, রিয়াজ আসে, সেটা আমরা অবশ্যই সামনে মাসের কোনো একটা এপিসোডে ইনশাল্লাহ প্রচার করব। আচ্ছা, আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, তাড়াতাড়ি জানাবেন, ইনশাল্লাহ আরো ভালো ভালো ঘটনা আছে আমাদের কাছে। আর যেটা না বললেই নয়, আমি আগে একটু কমেন্ট বক্স পড়ে আসি, কমেন্ট বক্স পড়ার আগে আমি আপনাদের দুটা ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে হলো আপনাদের কাছে যদি এরকম জানা ঘটনা থাকে, বাস্তব ঘটনা যদি থাকে, খুব মানে একদম যে বাস্তব ঘটনা আপনার কালেকশন করে দিতে হবে তাও না, এরকম ঘটনা সমাজে বহুত ঘটনা আছে, যেমন পুকুর নিয়ে কোনো ঘটনা থাকতে পারে, আপনার চোখে দেখা দরকার নেই, জাস্ট মানুষের কাছ থেকে কালেক্ট করে আপনারা একটু কষ্ট করে ভয়েস ক্লিপেও পাঠাতে পারেন অথবা লিখেও পাঠাতে পারেন। ইনশাল্লাহ ভূত গল্পে যারাই আজ পর্যন্ত, যারাই যে 101 নম্বরে পর্ব পা দিয়েছি, যারা ঘটনা পাঠাচ্ছে, তাদের সবার ঘটনা ইনশাল্লাহ ভূত গল্পে প্রচার হয়েছে। যদি কোনো প্ল্যাটফর্মের সাথে মিল না থেকে থাকে, তো অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার ঘটনাটা জানি অন্য কোনো প্ল্যাটফর্মে চলেছে কিনা, এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ ভৌতিক প্ল্যাটফর্ম কিন্তু এখন বাংলাদেশে অনেকগুলো। সো আমরা যে স্বাধীনে কিন্তু ভর্তি প্ল্যাটফর্ম 5টা একসাথে কাজ করছে, তো একটু একটু দেখবেন, একটু আপনারা ঘটনা পাঠানোর সময় অবশ্যই একটু খেয়াল করবেন যার যে 4টে প্ল্যাটফর্ম আছে স্বাধীনে, তাদের সাথে মিসম্যাচ জানি না হয় ঘটনায়। সো আমি কিন্তু অনেক ফিল্টারিং করে ঘটনা পাবলিশ করি, তো সেই ক্ষেত্রে আমার মুখটা আপনারা রাখবেন, অবশ্যই আপনাদের উপর ভরসা আছে আমার। যদি দেখি কোনো ঘটনা, যদি আমি দেখি যে না এই ঘটনা আমার কাছে মনে হচ্ছে শোনা, তো আমি সেই ঘটনাটা প্রচার করি না। আর যারা ছোট ঘটনা পাঠান তাদের নিরাশা আমি করবো না, যেমন আমরা ইউটিউবে চ্যানেলে তাদের ঘটনা, আমরা ছোট ঘটনা পাবলিশ করছি আমাদের ইউটিউব চ্যানেলে, যে আপনারা ভূত গল্প প্রোমো দিয়ে সার্চ দিলে আমাদের ভূত গল্প অফিসিয়াল পেজটা পেয়ে যাবেন, ওইখানে আমরা ইউটিউবে ছোট ছোট যারা ঘটনা পাঠিয়েছেন, যেমন 4-5 পেজ এই ঘটনাগুলো আমরা ইউটিউবে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার ঠিক রাত 11টার সময় আমরা সম্প্রচার করতেছি। তো যারাই ঘটনা পাঠাচ্ছেন ইনশাল্লাহ কাউরে নিরাশ করছি না। আপনাদের কাছে ঘটনা থাকলে অবশ্যই পাঠাতে পারেন, অডিও ক্লিপও পাঠাতে পারেন রেকর্ডিং করে। তো কিভাবে ঘটনা পাঠাবেন, আমাদের ইমেল অ্যাড্রেস আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস হচ্ছে boat.golpo.show@gmail.com, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 07330178995। আর আমাদের একটা ছোট একটা ফেসবুক পেজ আছে, ছোট বলবো কারণ আমার ফেসবুক ভূত গল্প যে অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে সেটা খুব বড় না, অল্প কজন মেম্বার নিয়ে আমি কাজ, তারা লাইক দিয়েছেন, অল্প কোন মেম্বার আছে। তা আমি অ্যাড্রেসটা বলবো www.facebook.com/bhutgolpo.shadin দিয়ে সার্চ দিলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর যেটা বলতেছি যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল, যেটা আপনারা যদি চান যে ছোট ছোট ঘটনা আপনাদের শুনতে পছন্দ লাগে তাহলে অবশ্যই আমাদের ভূত গল্প অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যে শুনে আসতে পারেন ছোট ছোট ঘটনা। ইউটিউব চ্যানেলটা আমি ওইভাবে আপনি সার্চ দিলে পাবেন না, কিভাবে সার্চ দিলে পাবেন, ভূত গল্প প্রোমো, ভূত গল্প স্পেস প্রোমো দিলে ইনশাল্লাহ আমাদের ভূত গল্প চ্যানেলটা পেয়ে যাবেন, ভূত গল্প স্পেস প্রোমো দিলে ইনশাল্লাহ চ্যানেলটা পেয়ে যাবেন। অবশ্য অবশ্যই মনে রাখবেন স্বাধীনে হচ্ছে এক্সক্লুসিভ সব ঘটনা থাকে, এটার সাথে ইউটিউবের কোনো মিল নাই, এর কনফার্ম আপনারা থাকবেন, এটা 100% শিওর। স্বাধীনের সাথে ইউটিউবের যে ঘটনা আমরা পাবলিশ করছি কোনো মিল নাই, স্বাধীনে হচ্ছে হলো সব এক্সক্লুসিভ ঘটনা, যেমন বিভিন্ন রাইটারের ঘটনা আমরা স্বাধীনে প্রচার করছি। আপনাদেরই পাঠানো ছোট ছোট ঘটনা যেগুলো আমরা ইমেলে পেয়েছি সেই ঘটনাগুলো আমরা জাস্ট স্বাধীনে প্রচার না করে ইউটিউবে প্রচার করছি, তো ইউটিউবের সাথে কিন্তু স্বাধীনে কোনো মিল নাই। সো এটা সবসময় মাথায় রাখবেন, সোমবার স্বাধীনে থাকবেন, মঙ্গলবার ইউটিউবে পাবেন, বৃহস্পতিবার ইউটিউবে পাবেন, একই টাইম একই সময়, মানে একই সময়ে টাইম আর সময়ের কথা, সময় 11টার সময় ঠিক রাত 11টার সময় পেয়ে যাবেন। টোটাল ভূত গল্প এখন 3 দিন পাচ্ছেন। আচ্ছা, আমি অনেক কথা বললাম, আমি কথা বলবো না, আমি একটু কমেন্ট বক্সে যাবো। আমাদের সাথে কমেন্ট বক্সে প্রথমে যারা ছিলেন, প্রথমেই ছিলেন আনিসুর রহমান, প্রতি সপ্তাহের মতন সে ভূত গল্প শুনতে চলে এসেছেন। আচ্ছা, সেকেন্ডে আমাদের সাথে জয়েন হয়েছেন সৈকত কুমার, হাই আমি নাওগান থেকে শুনছি, নাওগান থেকে শুনছি, নওগাঁ থেকে শুনছি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, অন্নপ্রমীয় ভাইকে আমরা খুব মিস করছি, অনেকদিন ধরে তাকে পাচ্ছি না, জানি না সে অসুস্থ কিনা, দেখি তার সাথে আমার নক করতে হবে, কারণ সে ভূত গল্প কোনো সময় মিস করতো না, তার কমেন্ট থাকতো, সেও নওগাঁর মানুষ ছিলেন। আচ্ছা, জোনায়েদ হোসেন আমাদের সাথে, জোনায়েদ হাসান আমাদের সাথে আছেন, ফার্স্ট টাইম অন লাইভ, খুব ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ জোনায়েদ ভাই, ইনশাল্লাহ আমি বলবো না আপনাকে নেক্সট টাইম আপনাকে পাবো কিনা আমি জানি না, তারপর আমি আমার আশা আছে আপনাকে নেক্সট টাইম ভূত গল্পে পাবো, যেহেতু আপনি যদি পছন্দ করে থাকেন। আচ্ছা, এমডি সজীব আমাদের সাথে আছে, ভালো লাগার আরেক নাম ভূত গল্প, থ্যাংক ইউ সজীব ভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, এমডি শাকিল ভাই আমাদের সাথে আবারও জয়েন হয়ে গেছেন, দাদু ভাই কেমন আছেন। আচ্ছা, আনিসুর রহমান লিখেছেন নাইস সেকেন্ড স্টোরি, সেকেন্ড স্টোরি অবশ্যই নাইস, সেকেন্ড স্টোরি বলতে কি আমরা কিন্তু হ্যালোইন স্পেশালে অ্যাম্বুলেন্স রহস্যটা শেষ করছিলাম, অ্যাম্বুলেন্স রহস্য তান্ত্রিক রিয়াজ কদিন আগে জুন মাসে আমরা এটা পাবলিশ করেছি, এই জুলাই মাসে শয়তানটা করলাম, এরপরে কিন্তু অদৃশ্য খবর, এই সিরিজের টোটাল 4টে সিজন, তো 4টে সিজনই শুনতে হবে, না শুনলে কিন্তু টোটাল সবার সাথে সবার লিঙ্ক আপ, মানে প্যাচ, কেউ কারোর সাথে নাই, রিয়াজ কিভাবে মারা গেছে, রিয়াজ আবার কিভাবে ব্যাক করছে, সবার সাথে সবার কানেক্ট আছে, তো সবার সাথে সবার শুনতে হবে। আচ্ছা, সারিয়ার সাউন্ড লিখেছেন, সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সারিয়ার ভাই। আচ্ছা, সারিয়ার ভাই আবার লিখেছেন তান্ত্রিক রিয়াজ তাড়াতাড়ি প্রচার করবেন ভাই। আচ্ছা হ্যাঁ, তান্ত্রিক রিয়াজ বলতে কি ওটা তো সেকেন্ড পার্ট, সেকেন্ড সিজন ছিল, এটা মূল হচ্ছে লেখক যে রাইটার রিয়াজ রাজ ভাই, রিয়াজ ভাই উনি হচ্ছে ঘটনার নাম দিয়েছিলেন অ্যাম্বুলেন্স রহস্য, ওটা হচ্ছে প্রথম সিজন, তান্ত্রিক রিয়াজ হচ্ছে সেকেন্ড সিজন, শয়তান হচ্ছে 3rd সিজন, অদৃশ্য খবর হচ্ছে 4th সিজন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আপনি এই মাসে পাবেন না, আগস্ট মাসে 4টে এপিসোড, তো 4টে এপিসোডে ইনশাল্লাহ একটা না একটা পেয়ে যাবেন, ইনশাল্লাহ শুনতে থাকুন অবশ্যই পাবেন, আর আমি তো আমাদের ফেসবুকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এমডি শাকিল লিখেছেন দাদু ভাই নীল রহস্য পার্ট 2 আর ফারিস্তা পার্ট 2 দিয়ে আগামী পর্বে। আচ্ছা, এইখানে আমি একটু আরেকটু অ্যানাউন্সমেন্ট দেবো, তো বুঝতে সবাই হয়, আচ্ছা সুবিধা হয়, আচ্ছা আচ্ছা হ্যাঁ শাকিল ভাইয়ের আমি কথা উত্তর দিচ্ছি। আচ্ছা, এই যে আমাদের অন্নপ্রমী ভাই, সে শুনছেন, সে কমেন্ট করেছেন, সে শুনছেন ভূত গল্প, থ্যাংক ইউ অন্নপ্রমী ভাই, আপনি আশা করি আপনি ভালো আছেন, আপনার কমেন্টটা পড়ে ভালো লাগলো। আচ্ছা, এবার শাকিল ভাইরা বলছি, শাকিল ভাই আমাদের ঘটনা যেগুলো ধরেন আমরা কিছু কিছু ঘটনা আমরা প্রথম পর্ব করে রেখেছি, যেমন আমাদের টোটাল 8টা ঘটনা কিন্তু আমরা একটা দুটো এপিসোড করে থুয়ে দিচ্ছি। আমরা হচ্ছে যে কালো জাদু কুফল এই ঘটনাটা আমরা শেষ করে ফেলবো, আমরা কালকের থেকে আরম্ভ করবো, মানে আগের এপিসোড থেকে আগামী 102 থেকে পাবেন। কালো জাদু কুফলটা শেষ করার পরে ফারিস্তাটা শেষ করতে পারি, আদমখোর আমাদের যেগুলো বাকি আছে, আমি বলি ইফ্রিদের ছায়া বাকি আছে, জিনের কবলে আলেম বাকি আছে, কালো জাদুর কুফল বাকি আছে, ফারিস্তা বাকি আছে, আদমখোর বাকি আছে, নীল রহস্য বাকি আছে, সাইলেন্ট বাকি আছে, তন্ত্রবিদ্যা বাকি আছে। আচ্ছা, টোটাল 8টা বাকি আছে, আমরা এটা ইনশাল্লাহ এক একটা করে শেষ করবো। যেমন কালো জাদু কুফলটা ফার্স্টে আরম্ভ করছি, এটা অনেক কটা পার্ট হয়ে গেছে, এটা 4 নম্বর পার্টের থেকে চলবে। তো আমরা 102 থেকে কালো জাদুটা শেষ করে ওই ফারিস্তা অথবা আদমখোর অথবা জিনের কবলে আলেম অথবা ইফ্রিদের ছায়া এগুলো ধরে ইনশাল্লাহ এই 8টা আমরা শেষ করবো। প্রত্যেক বিষয়টি কিছু না কিছু পাবেন, আমরা শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, ফজলে রাব্বি খান লিখেছেন, ভাই ইউটিউবে কি লিখবো, ভূত গল্প প্রোমো না বাংলায় লিখবো? এই যে আপনি যে যেটা লিখেছেন যে ভূত গল্প প্রোমো যেটা লিখছেন, এটাতে সার্চ দিলে ইনশাল্লাহ পাবেন, বাংলায় লিখা লাগবে না, এইভাবে লিখলে আপনি পাবেন। অসংখ্য ধন্যবাদ ভাই ইউটিউবে চ্যানেলটা জানার জন্য। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমি চাবো যে আপনি ওখানে বেল আইকনে প্রেস করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ কি ছোট ছোট ঘটনা আপনার কাছে নোটিফিকেশন পাবেন। আমি চাই না যে আপনারা সাবস্ক্রাইব করবেন কি কারণে, যে নতুন নতুন যে ছোট ছোট ঘটনা, ছোট ছোট ইউনিক ঘটনাগুলো আপনারা জানি নোটিফিকেশন পান, সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করতে বলবো, বেল আইকনে টিক দিতে বলবো। আচ্ছা আচ্ছা, যেহেতু আমি লাস্ট একটা রিফ্রেশ দেবো, যদি কোনো কমেন্টস না থাকে আমি অবশ্যই আজকে শোটা শেষ করব। আজকে এই প্রথম অনেকদিন পর, মানে 4টে এপিসোডের পর আজকে 2 ঘন্টার ভিতর শো ক্লোজ করছে, আমার কাছে একটু ভালো লাগছে। যদিও একটু অন্যরকম প্যাটার্ন চলে আসছিল যে 2 ঘন্টা 20 মিনিট 2.5 ঘন্টা, এটা আমার কাছে কোনো ব্যাপার ছিল না, এরকম একটা ব্যাপার। তো যাক, অনেকদিন পরে আমি শোটা শেষ করতে পারছি। আচ্ছা লাস্ট আমি এটা কমেন্ট পড়বো। আচ্ছা, শাকিল ভাই লিখেছেন, করছি অনেক আগে, দাদু ভাই ইউটিউবে সাবস্ক্রাইব করছে অনেক আগে। হ্যাঁ শাকিল ভাই, আমি জানি আপনি সাবস্ক্রাইব করছেন, আমার কাছে নোটিফিকেশন আসছে, মেইলে চলে আসছে, আমি দেখতে পাচ্ছি কারা কারা আমাকে সাবস্ক্রাইব করেছেন। যাই হোক ভাই, আর যেহেতু কমেন্ট নাই আমি আর কথা বাড়াবো না, চলে যাব, দেখা হবে। চলে যাওয়ার আগে লাস্ট আমি একটা রিফ্রেশ দেবো, দেখি কেউ না, যেহেতু কমেন্ট নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমি বিদায় নেব, দেখা হবে সামনের সোমবার ঠিক রাত 11টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূত গল্পের সাথে থাকবেন। গুড নাইট, থ্যাংক ইউ, বাই বাই।